This track was downloaded from FusionBD.com.
হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকে আসলে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, এতটা দেরি হওয়ার আসলে কথা ছিল না। তো যাই হোক, সবার মতো আমরাও কিন্তু মেতেছিলাম বিজয় উৎসবে, সেই জন্যই মনে হয় একটু দেরি। আর বন্ধু, আজকে আপনি কি করেছিলেন? আজকে দিনটা আপনার কেমন গেছে? বন্ধুদের সাথে সবকিছুই আমাকে জানাবেন, তবে তার আগে আপনাকেও ওয়েলকাম করে নিচ্ছি আজকের এফএম বস্তিতে। আর বন্ধু, অবশ্যই আপনি আপনার মনের কথাগুলো বন্ধুকে নিয়ে আজকে সারাদিন যেটা করলেন সেটা আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুকে এবং অবশ্যই আমাদের কমন এসএমএস কোড 16260-তে। তো নিয়মটা আপনাকে জানিয়ে দিচ্ছি। মোবাইলে মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে একটু পরে আমাদের একটি পোস্ট আপলোড করা হবে, তো সেই পোস্টে আপনি আপনার কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং যত খুশি তত শেয়ারও করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আর বন্ধু, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিশেষ মানুষটির জন্য এফএম গুরু, তিনি অলরেডি স্টুডিওতেই আছেন, বাট এখনই ওয়েলকাম করব না, অবশ্যই একটু পরে এবং বরাবরের মতো একটু অপেক্ষা করতেই হবে আপনাকে। আর বন্ধু, যারা আমাদের এই কমিউনিটির মেম্বার হতে চান, আমাদের এফএম গোষ্ঠীতে অংশ নিতে চান, তাদের জন্যই বলছি যে আমাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে অনলাইনে, তো সেই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করলেই আপনি আমাদের এই কমিউনিটির একজন মেম্বার হতে পারবেন। এবং সেই জন্য আপনাকে আমাদের যে ওয়েব পেজ আছে তার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.dhakafm904.com। এখান থেকে গেলে আপনি দেখবেন এফএম গোষ্ঠী কমিউনিটি রেজিস্ট্রেশন নামে একটি বক্স আছে, তো সেই বক্সে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন, আপনার চোখের সামনে উন্মুক্ত হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মটি। তো সেখানে যা যা আছে সব কিছু ফিল আপের মধ্য দিয়েই আপনি আমাদের কমিউনিটির একজন মেম্বার হয়ে যাবেন। আর ঘড়িতে কিন্তু সময় অনেকটা, আর একটু পরেই আমি অবশ্যই এফএম গুরুকে ওয়েলকাম করব এফএম দোস্তিতে। তো আপনি আপনার যে সমস্ত কথা আছে সব কিছুই লিখে পাঠাতে থাকুন আমাদেরকে। আর এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে।
আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলার ভাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দেবত সোধান চিত্ত দীর্ঘ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, বাংলায় আমার নৃত্য প্রধান চিত্ত দীর্ঘ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে তেরো নবিশাল সাগরের জল গঙ্গার কর্তা, বাংলায় আমার কৃষ্ণার জল নিত্য শ্রেষ্ঠ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, বাংলায় আমার কৃষ্ণার জন কৃত্য শ্রেষ্ঠ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধিছু, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার, বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার,
বন্ধু সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এফএম দোস্তিতে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, এবং এই মুহূর্তে আমি আছি মেঘলা আপনার সাথে একদমই লাইভ, এবং যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করছেন খুব বেশি করে এফএম গুরুর জন্য, তাদের অপেক্ষার পালা আমি আর বেশিক্ষণ বাড়াতে চাই না, সবার পক্ষ থেকে আমি ওয়েলকাম করব, তবে এক্ষুনি না আরো কিছুক্ষণ পরে, কারণ অনেক বন্ধু কমেন্ট করেছেন ফেসবুকে, সো সেই সমস্ত কমেন্টগুলো তো পড়তেই হবে। লাইক এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন ফরহাদ লিখেছেন যে উনি ভালো আছেন এবং আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। উনি লিখেছেন যে কেমন আছেন, আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন। ওকে, আমরা ভালোই আছি। আর জুবাইর হোসেন লিখেছেন যে নাইস, এবং আছেন এই মুহূর্তে সাইদ খান, ফারজানা তাবাসুম, রোবেলাও আছেন, আছেন আমাদের সাথে ইন্তেখাব, নাইমও যুক্ত হয়েছেন, আছেন কাদির, ওকে, আলভি আছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে সুমন, শাহাদাত সরকার বাবু যুক্ত হয়েছেন এবং সালাম জানিয়েছেন, ওকে, এবং আছেন রিমা আক্তার, উনি আমাদের এই অনুষ্ঠানটা পছন্দ করছেন সেটা জানিয়েছেন, এবং আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, ওকে, এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে নাহিদ বাড়িধারা থেকে, কাইমও আছেন আমাদের সাথে টঙ্গী থেকে, এবং আছেন জিতা, উনি বিজয়নগর থেকে আমাদেরকে লিখেছেন, এবং আছেন মন্দু শেখ, উনি আছেন আমাদের সাথে ঢাকা থেকে। ওকে বন্ধু, তো অবশ্যই আপনি আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠাবেন। যেমন এই মুহূর্তে লিমা লিখেছেন কাঁঠালবাগান থেকে যে আজকের এই মহান বিজয় দিবসে তিনি তার বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করেছেন। আসলে এটা আমাদের একটা গৌরবের দিন, আমাদের অহংকার, তাই না? এত বড় একটা দিন, আসলে আজকে এই বিজয় উল্লাসের জন্য মোটামুটি তো জ্যামও ছিল, তারপরও জ্যামটা কিন্তু ওরকম খারাপ লাগেনি, আমার সেটাই মনে হয়। এবং একটা বন্ধু এরকমই লিখেছেন যে আজকে অনেকটা সময় রাস্তায় ছিল কিন্তু তারপরও এত উৎসব আমেজে তার মনটাই ভালো হয়ে গেছে, এবং বন্ধুটির নাম হচ্ছে প্রেমা। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আর এই মুহূর্তে আছেন শাহাদাত, লিখেছেন যে আজকে খুবই মজা করেছেন বন্ধুদেরকে নিয়ে, সেটা আসলে লিখে বোঝানো যাবে না। এবং আছেন এই মুহূর্তে অপরাজিতা, লিখেছেন যে উনি আমাদের এফ এম দোস্তির একজন বন্ধু হতে চান। তো বন্ধু, আপনি ইজিলি কিন্তু আমাদের এই কমিউনিটির একজন মেম্বার হতে পারেন এবং এফ এম দোস্তিতে আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে যদি লাক ফেভার করে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন যেভাবে করবেন সেটি হচ্ছে ফেসবুকে যদি আপনি ব্রাউজ করে থাকেন, আপনি যদি ফেসবুক ইউজার হন তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টের সাথেই একটি লিংক অ্যাড করে দেওয়া আছে। এই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনার চোখের সামনে চলে আসবে সেই ফর্মটি। তো সেই ফর্মটি ফিল আপের মধ্য দিয়ে আপনি কিন্তু হয়ে যাবেন আমাদের কমিউনিটির একজন মেম্বার। আর আপনি যদি ফেসবুক ইউজার না হন তাহলে আপনাকে আমাদের যে ওয়েবসাইট আছে অফিসের সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি, সেটা হচ্ছে www.dhakaifm904.com। এই অ্যাড্রেসটিতে আপনি গেলে এফ এম দোস্তি কমিউনিটি রেজিস্ট্রেশন নামে একটি বক্স দেখতে পাবেন, তো সেই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে রেজিস্ট্রেশনের ফর্মটি চলে আসবে, তো সেখানে যে সমস্ত তথ্যাদি আপনার জানতে চাবে সমস্ত কিছু ফিল আপের মধ্য দিয়ে আপনি আমাদের কমিউনিটির একজন মেম্বার হতে পারবেন। এবং তারপর আপনাদের সেই ডেটা বা তথ্য আমরা আমাদের এফ এম দোস্তি মেশিনে প্লেস করব। তো মেশিন র্যান্ডমলি সিলেক্ট করার মধ্য দিয়ে র্যান্ডমলি সিলেক্ট করবে, তো অনেকগুলো সিলেকশনের মধ্য দিয়ে প্রতি পর্বের জন্য চারজন করে বন্ধু আমাদের সিলেকশনে হেল্প করে এই মেশিনটা। তো আমরা সেই চারজন বন্ধুকে পাওয়ার পর কিছু অফিসিয়াল ভেরিফিকেশন থাকে, মানে প্রপার ফিল্টারিং এর পর সেই চারজন বন্ধুকে আমরা অন এয়ারে ফোনে কথা বলার জন্য আমন্ত্রণ জানাই। তো ফোনে যে কথা বলবেন 20 মিনিটস বা তার বেশি, যে সমস্ত বন্ধুরা কথা বলবেন সেই কথার উপরেই ডিপেন্ড করবে যে তারা ফ্রেন্ডশিপ রাখতে পারবে কিনা। এবং এই গুরু দায়িত্বটা বন্ধু আপনাদেরকে পালন করতে হবে, কারণ এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের ভোটিং ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই মানে কোনো ফ্রেন্ডশিপটাকেই ক্যারি করার কোনো ইয়ে দিচ্ছি না, কোনো অনুমতি দিচ্ছি না। কারণ আপনারা যখন আমাদেরকে বলেন যে ইয়েস এরা ফ্রেন্ডশিপটা ক্যারি করতে পারবে, তখনই আমরা কিন্তু তাদেরকে এই ফ্রেন্ডশিপে ক্যারি করার জন্য আমরা অনুপ্রেরণা দিই এবং তারা সেই মোতাবেক ফ্রেন্ডশিপটা ক্যারি করে। সো আপনাকে যেটা করতে হবে, কথা বলা শুরু করার পরপরই আপনাদের ভোটিং টাইম শুরু হয়ে যাবে। সো আপনি যদি পছন্দ করেন তাদের এই কথা বলাটা, যদি মনে করেন যে তারা ফ্রেন্ডশিপটা ধরে রাখতে পারবেন এবং তাহলে আপনি অবশ্যই ইয়েস ভোট করবেন, আর যদি মনে হয় যে পারবেন না, তারা পারবে না, সো আপনি নো ভোট করতে পারেন। সো সেক্ষেত্রে যেভাবে আপনি আমাদেরকে ভোট করবেন যেখানে যেখানে সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি। ফেসবুকে আপনি ভোট করবেন www.facebook.com/dhakaifm904.com, এই অ্যাড্রেসটিতে। ওকে, আমি বোধহয় একটু ভুল বলেছি, আমি আবার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/dhakaifm90.4। এই অ্যাড্রেসটিতে গেলে আপনি আমাদের যে পোস্টটি দেখতে পাচ্ছেন সেই পোস্টটিতে আপনি আপনার কমেন্ট করবেন বা আপনার ভোটিং শুরু করবেন যখন বন্ধুরা কথা বলবে তারপর থেকে। এবং আমাদের যে কমন এস এম এস পোর্ট আছে সেখান থেকে আপনি এস এম এস করবেন, তার নিয়ম নামটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস, আপনার লোকেশন, এইজ সবকিছু লিখে তারপরে আপনি আপনার ইয়েস অর নো ভর্তি লিখে পাঠিয়ে দেবেন 16260 তে। তো আরো অনেক বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, একটু রিফ্রেশ দিয়ে দেখে নিই যে এই মুহূর্তে কারা কারা আছেন। ওকে, আমাদের সাথে সুমন আবারও যুক্ত হয়েছেন এবং সুমন নামের অনেক বন্ধু আছেন, আছেন শাহরিয়ার, সাইকা আমাদের সাথে আছেন এবং আছেন এই মুহূর্তে আলমগীর, তন্ময় যুক্ত আছেন এবং আছেন এই মুহূর্তে তোফাজ্জল, লিখেছেন হাই গুরু অ্যান্ড হাই আপু, হ্যালো। অ্যান্ড আছেন মোহাম্মদ রায়হান হোসেন, লিখেছেন যে উনি আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। ওকে, সো এটার কি সলিউশন দেওয়া যায়? আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে আপনাকে অ্যান্সারটা আমি দিচ্ছি। এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে মন, আমরা কেমন আছি এটা জানতে চেয়েছেন। এবং আছেন এই মুহূর্তে লিমন, উনি লিখেছেন যে উনিও আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ বন্ধু, আপনি থাকুন এবং আপনার বন্ধুদেরকেও বলুন আমাদের সাথে থাকতে এবং এফএম দোস্তিতে অংশ নিতে। ওকে, আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে আশিক, হ্যালো জানিয়েছেন আমাদেরকে। তমাল আহমেদে যুক্ত হয়েছেন, লিখেছেন যে আপু তোমার একটা পছন্দের গান প্লে করো। ওকে, আচ্ছা দেখা যাক কি প্লে করা যায়। শাহিন শাহ আছেন, লিখেছেন যে দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, ভালোবাসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা, রাইট, খুবই সুন্দর একটি কথা লিখেছেন। এবং আছেন আসাদুজ্জামান শোভন, আছেন আমাদের সাথে রাহিম, লিখেছেন এফএম গুরু কেমন আছো তুমি, তোমাকে আমার সালাম জানাচ্ছি আর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। আছেন এই মুহূর্তে আমাদের সাথে চন্দ্র, পরিমল চন্দ্র বর্মন আছেন আমাদের সাথে, সুজন রাফি, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিই কারা কারা আছেন আমাদের সাথে। ওকে, যুক্ত হয়েছেন টুম্পা মুন্সিগঞ্জ থেকে, আমাদের অনুষ্ঠানটা ওনার অনেক ভালো লাগে সেটাই জানিয়েছেন এবং আমরা কেমন আছি সেটাও জানতে চেয়েছেন, প্লাস বিজয় দিবস উপলক্ষে ওকে আমরা কি কি করেছি সব কিছু জানতে চেয়েছেন উনি। আছেন এই মুহূর্তে আমাদের সাথে নেহা, উনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। ওকে, রকিও আছেন আমাদের সাথে, উনি ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হয়েছেন এটা লিখেছেন। এবং রনি আমাদেরকে হ্যালো জানিয়েছেন আর আমাদের প্রোগ্রামটি শুনতে ওনার খুব ভালো লাগে সেই কথাটি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকজন বন্ধু আছেন রেজা, উনি জানিয়েছেন যে কিভাবে রেজিস্ট্রেশন করবে। ওকে বন্ধু, আপনাকে আমি জানাচ্ছি যে আমি বারবারই এটা জানাই, তারপরে অনেক বন্ধু হয়তো মিস করে যান, তো আমি আরেকবার জানাচ্ছি যে আমরা যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি সেই পোস্টের সাথে দেখবেন যে একটি লিংক অ্যাড করা আছে। তো সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সরাসরি চলে যেতে পারবেন আমাদের সেই পেজে এবং ওখানে দেখতে পারবেন যে আমাদের রেজিস্ট্রেশনের ফর্মটি আছে। তো আপনি সেই ফর্মটি ফিল আপের মধ্যে দিয়ে আমাদের কমিউনিটির একজন মেম্বার হতে পারবেন, অথবা আপনি যদি ফেসবুক ইউজার না হন তাহলে আমাদের ঢাকা এফএম এর যে ওয়েব পেজ আছে তার অ্যাড্রেসটি দিচ্ছি, সেটি হচ্ছে www.dhakaifm904.com। এখান থেকে গেলেই আপনি দেখতে পারবেন এফএম দোস্তি কমিউনিটি রেজিস্ট্রেশন নামে একটি বক্স আছে, তো এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের ফর্মটি আপনার কাছে চলে আসবে। সো সেটা ক্লিক করার মধ্যে দিয়েই আপনি আমাদের কমিউনিটির একজন মেম্বার হয়ে যাবেন এবং অনেক বন্ধুই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এফএম গুরুর জন্য। তো বন্ধু, একদমই আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, অপেক্ষার পালা বুঝি শেষই হলো, এফএম গুরু ওয়েলকাম করছি আপনাকে।
থ্যাংক ইউ, বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এফএম দোস্তির এই প্ল্যাটফর্মে। বন্ধুরা, এটি একটি কমিউনিটি, এটি একটি লিসনার্স কমিউনিটি যেটা আপনাদেরকে দিয়েই আমরা সৃষ্টি করেছি, আর এইরকম ভাবে এই কমিউনিটির কল্যাণের জন্য, এই কমিউনিটিকে ভালো রাখবার জন্য, এই কমিউনিটির স্বাধীনতার জন্য, এই কমিউনিটির সার্বভৌমত্বের জন্য, এই কমিউনিটির জন্য একটা জাতীয় পতাকা নিয়ে এসে দেওয়ার জন্য, পুরো বাংলাদেশি বা বাঙালি কমিউনিটিকে একটি ভালো, একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য, নির্দিষ্ট একটি ভৌগোলিক সীমারেখা দেবার জন্য, একটি জাতীয় পতাকা দেবার জন্য, একটি জাতীয় সঙ্গীত দেবার জন্য, যারা প্রাণপণ যুদ্ধ করেছিলেন, 30 লক্ষ শহীদ যাদের আত্মাহুতির বিনিময়ে পেয়েছি আমাদের এই অনেক সাধনার এই স্বাধীনতা, তাদের সবাইকে আমরা আমাদের এই এখান দোস্তি প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং তাদের জন্য আমরা দোয়া করছি তারা যেন স্বর্গে অনেক শান্তিতে থাকেন, যেভাবে আমাদেরকে শান্তির জন্য এত কষ্ট এত ত্যাগ তারা স্বীকার করেছেন। এবং সেই সাথে সবাইকে স্মরণ করছি, এটা যেন কখনোই আনুষ্ঠানিকতার পর্যায়ে না চলে যায়, দেশপ্রেম এটা মহীয়ান একটি বিষয়, দেশপ্রেম অনেক বড় একটি বিষয়, এটি যেন কখনোই 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এই কিছু নির্দিষ্ট আনুষ্ঠানিকতার মধ্যে আমরা যেন বন্দী না হয়ে পড়ি বন্ধু, সেই ব্যাপারটা সবারই আমাদের ভেবে দেখা উচিত, দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে মমত্ববোধ, সেটি যেন পুরো বছর ছড়িয়ে থাকে আমাদের মাঝে, সে প্রার্থনা করছি আজকের এই বিজয় দিবসে। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যথারীতি আমরা অনুষ্ঠানের মূল যে আকর্ষণ, যাদের সাথে আমরা যোগাযোগ করতে যাব, আজকের সিলেক্টেড পার্সোনালিটি দুইজন, তাদের নাম আমি ঘোষণা করব, তার আগে আমি কিছু টেক্সট নিয়ে নিই।
এক্স্যাক্টলি বন্ধু, গুরু যেটা বলছিলেন যে আসলে আমাদের বিশ্বের বুকে একটি পরিচিতি আছে, একটি মানচিত্র আছে, আছে লাল সবুজের পতাকা। সো অবশ্যই আমরা সেদিকে শ্রদ্ধা জানাবো এবং আজীবন আমাদের বুকে ধারণ করে রাখবো। আর বন্ধু অবশ্যই আপনি আমাদের সাথে যুক্ত হবেন, এফএম দোস্তে শুনছেন আপনি, আর আমাদের অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 11:12 আছে আপনার সাথে অনেকটা সময় জুড়ে। আজকেও চারজন বন্ধু আছেন, ফোনে কথা বলবেন, দেখি আপনারা তাদেরকে বোধ করেন কি ইয়েস নাকি নো, সেটা অবশ্যই আমরা জানবো। এই মুহূর্তে আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে কৌশিক, আছেন এই মুহূর্তে আদিল, ওকে প্রিয়াঙ্কা আছেন আমাদের সাথে, এবং আছেন ঐশী। এনিওয়ে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে তুহিন, আর আমাদের এই প্রোগ্রামটি উনি শুনেন খুব মন দিয়ে, সেটি ব্যক্ত করেছেন। মনসুর রহমানও আছেন, লিখেছেন যে ওয়েলকাম গুরু, অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে জীবন, লিখেছেন সবাইকে বিজয় দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মোহাম্মদ আতিক লিখেছেন যে হ্যালো মেঘলাপু, তুমি কি আমার কমেন্ট পাও না? আমি কি করে বুঝতে পারবো তুমি আমার কমেন্ট পেলে কিনা? আচ্ছা, কমেন্ট অবশ্যই পাই, কিন্তু হয়তো পড়া হয় না অনেক কমেন্টের ভিড়ে, এটা হতে পারে। এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ অরণ্য রহমান সাগর, ওকে লিখেছেন আই লাভ ইউ গুরু। অ্যান্ড কাইয়ুম খান আল আছেন আমাদের সাথে, লিখেছেন যে উনি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, এই কথাটি লিখেছেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি গুরুর কাছে।
আমি প্রথমেই আজকের দুইজন সিলেক্টিভ পার্সোনালিটি, যাদেরকে আমরা এফএম দোস্তি মেশিনের মাধ্যমে যাদেরকে আমরা খুঁজে পেয়েছি, সেই নামগুলো আগে বলে নিই, তারপর আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি প্রথম নামটি এখন ঘোষণা করতে যাচ্ছি, যারা অলরেডি ফেসবুকে আছেন, আমাদের ডেডিকেটেড আইডি www.facebook.com/dhakafm904, সেখানে তো অলরেডি দেখেছেন আপনারা। এবং যারা ফেসবুকে নাই তাদের সাথে আমি জানিয়ে দিচ্ছি নামগুলো। প্রথম নামটি আসগর আলী ফ্রম রূপগঞ্জ, এবং দ্বিতীয় নামটি হালিমা আক্তার ফ্রম গাজীপুর। এই দুইজনকে এফএম দোস্তি মেশিন খুঁজে নিয়েছে, এবং দেশে এই দুইজন ব্যক্তিকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান, প্রথম পেয়ার নিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি আরেকবার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আসগর আলী এবং হালিমা আক্তার। প্রথমে আসগর আলী, তার সাথে আমি একটু আগে কথা বলে নিই। আসগর আলী সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি এফএম দোস্তির এই প্ল্যাটফর্মে।
আসসালামু আলাইকুম, আমি মুক্তিযোদ্ধা আসগর আলী গুরু।
ওয়ালাইকুম সালাম।
আজ 13 মার্চ পরে আপনার সাথে আমার মুখোমুখি, আল্লাহ পাক আমার ভাগ্যে দিয়েছে কথা বলার সুযোগ, আল্লাহ পাক আমাকে দান করছেন। আমি অনেকবার চেষ্টা করছি, আমি ওই যে লেখাপড়া তো আমার বেশি নাই, যে মেসেজে আপনাকে আমি জানাবো, কথা বলার জন্য আমার এইরকম সুযোগ নেই। আমি আপনার এই এই ভালোবাসা বাংলাদেশ আমি গিয়েছিলাম, যেতে আমি ওই কাগজটা লিখে দিয়ে আসছিলাম।
এটা আসলে আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। ইনফ্যাক্ট এই জায়গাতে আমরা একটা সুযোগ নিতে চেয়েছিলাম, যে আমরা এফএম দোস্তি মেশিনের মাধ্যমে পেয়ার নির্বাচন করি, কিন্তু এই জায়গাতে আমরা আসলে চেয়েছিলাম যে আজকের এই বিশেষ দিন অন্তত একজন মুক্তিযোদ্ধা আমাদের সাথে থাকুক। তো অনেকের মাঝ থেকে আমরা আসলেই ফরচুনেট যে তাকে আমরা খুঁজে বের করতে সক্ষম হয়েছি, এবং এই ক্ষেত্রে আমাদের এফএম দোস্তি মেশিন এই সফটওয়্যার যে কাজটি করে তার সাথে আমরা কয়েকটি অপশন অ্যাকচুয়ালি রেখেছিলাম, যে কোনো মুক্তিযোদ্ধাকে নিয়ে আজকের অনুষ্ঠানটা কিক অফ করা যায় কিনা। তো সত্যি আমরা ফরচুনেট যে ফাইনালি আজগর সাহেব আপনাকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এবং অন্য প্রান্তে আরেকজন ফোন নিয়ে অপেক্ষা করছেন, তিনি হালিমা আক্তার ফ্রম গাজীপুর। জি হালিমা, আপনাকে স্বাগত জানাচ্ছি এফএম দোস্তি প্ল্যাটফর্মে।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি?
হ্যাঁ আছি, ভালো আছি। ইটস ইউ, আমি বিশ্বাস করতে পারছি।
ইয়া 110% মি।
হ্যালো।
জি জি, আমি বলছি, এবং আমি এনশিওর করতেছি 110% যে আমি বলছি এখন আপনার সাথে কথা। আপনি আছেন গাজীপুর থেকে, রাইট হালিমা? আপনার সম্বন্ধে ছোট্ট করে একটু বলুন। জি
জি,
জি আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি বলুন।
আসলে কি বলবো, আমি আসলে এক্সপোজ করতে পারতেছি না যে কি বলবো। আমি আজকে ভাষার সুস্থতা গুরু
আমাদের কোনো হাত ছিল না। আপনাদের ওখানে ঠান্ডা কেমন হালিমা? গাজীপুরে ঠান্ডা কেমন? গাজীপুরে এখন ঠান্ডা কেমন? অনেক বেশি?
গাজীপুর না, আমি আসলে সাভার থেকে।
আচ্ছা সাভার থেকে। কেমন ঠান্ডা, অনেক ঠান্ডা কি ওখানে?
হ্যাঁ ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা।
ওহো, যাই হোক, আমার খুব সুযোগ হয়েছিল, মানে সুযোগ তৈরি হয়েছিল সাভার যাওয়ার একটি কনসার্ট, এবার সেদিনই আনফরচুনেটলি আরেকটি প্রোগ্রাম অরিজিত কিনে থাকার কারণে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, না হলে হয়তো আমরা অনেক বন্ধুর সাথে আমার যোগাযোগ হওয়ার একটা মাধ্যম তৈরি হতো। হালিমা, ফাইনালি আপনি এফএম দোস্তির এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছেন, আপনার মনের অনুভূতি কেমন?
আসলে খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগতেছে, আর একজন মুক্তিযোদ্ধার সাথে হয়তো বা ফ্রেন্ডশিপ হবে আমার, খুব ভালো লাগতেছে আসলে, বলে বুঝাতে পারবো না।
দেখা যাক আপনাদের দুইজনের স্রোতধারা কোথায় গিয়ে মেলে, এবং সত্যি যারা সমস্ত কিছু অবজার্ভ করতেছে, যারা সমস্ত কিছু বিচার করার একচ্ছত্র অধিকার যাদের আছে, তারা এফএম দোস্তির লিসেনার্স কমিউনিটি, তারা কি বলে, তারা ইয়েস বলে কি নো বলে, তার উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করবে। আজগর সাহেব, আমি জানি যে আপনি এক্সাইটেড, এক্সাইটেড হালিমা, এবং সেই সাথে এক্সাইটেড আমরা সবাই দেখবার জন্য যে কি হতে চলেছে বিজয় দিবসের দারুণ এই সন্ধিক্ষণে। আসলে বন্ধুত্বের এই সম্পর্ক তৈরি হচ্ছে কি হচ্ছে না পুরোটাই নির্ভর করবে আমাদের এফএম লিসেনার্স কমিউনিটির উপর, এবং তারা অলরেডি ভোট করা শুরু করেছে মেঘলা, রাইট? ইয়েস অ্যান্ড নো, ইয়েস অ্যান্ড নো, প্রচুর পরিমাণে ইয়েস অ্যান্ড নো, ইয়েস অ্যান্ড নো। দেখা যাক কোথায় গিয়ে ঠেকে এবং টোটাল পার্সেন্টেজ অফ ইয়েস কতখানি হয়। আপনারা টেক্সট করতে থাকুন, এবং আপনারা জানেন যে আমাদের ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904, এবং সেই সাথে আপনারা রেজিস্ট্রেশন করুন www.dhakafm904.com, সেখানে আমাদের এফএম দোস্তির যে লিংক দেওয়া আছে সেখানেই ক্লিক করুন এবং ইনফরমেশন গুলো দিন, তার ভিত্তিতে আপনারা আমাদের রেজিস্টার্ড মেম্বার হয়ে যান এই লিসনার্স কমিউনিটির, এবং সেখান থেকে এফএম দোস্তি আপনাদেরকে খুঁজে নিয়ে আসবে। একজন মনে হয় আমার সাথে নাই, একটা ফোন, একটা ফোন ড্রপ হয়েছে। আজগর সাহেব আপনি কি আছেন? হালিমা আপনি কি আছেন? আজগর সাহেবের ফোনটা ডিসকানেক্ট, আমরা তার সাথে কথা বলবো, তার আগে হালিমার সাথে এই ফাঁকে একটু কথা বলে নি। হালিমা, এমনি আপনার নিজের সম্বন্ধে কিছু একটু বলুন, ভাষা কি এখন আসতেছে নাকি এখনো ভাষা হারিয়ে ফেলেছেন?
জি বলেন।
জি জি, আপনার নিজের সম্বন্ধে একটু বলুন, আপনার সম্বন্ধে আমরা একটু শুনি, এবং এই ফাঁকে আমরা চেষ্টা করি আপনার হবু বন্ধু আজগর সাহেব মুক্তিযোদ্ধা, তিনি আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে পড়েছেন, তাকে আমরা আবার এস্টাবলিশ করতে পারি, রিকানেক্ট করতে পারি কিনা। জি জি বলছিলেন হালিমা, আপনার নিজের সম্বন্ধে।
আসলে নিজের সম্পর্কে কিভাবে শুরু করবো ঠিক আসলে বুঝতে পারতেছি না। আমি আসলে খুব ইন্ট্রোভার্ট টাইপের, তো
আপনি ইন্ট্রোভার্ট, আপনি ভাষা হারিয়ে ফেলেছেন, কিন্তু বিলিভ মি যে কথাগুলো বলেছেন সবগুলো শুনে কিন্তু ভালো লাগতেছে। ইয়োর টোনালিটি, আপনার শব্দ চয়ন, উচ্চারণ, সবকিছুই কিন্তু যতটুকুই শুনলাম ততটুকুই ভালো লাগতেছে আর কি। এখন আপনি চাইলেই মন খুলে কথা বলতে পারেন আমাদের সাথে।
আসলে আমি অনেকদিন ধরে চাইছিলাম যে আপনার যে ভালোবাসার বাংলাদেশে আসার জন্য, কিন্তু আসলে সুযোগ হয় নাই আর কি।
আমার সাথে তো কথা ঠিক জমে উঠতেছে না ভাই, আপনি একটু কথা বলেন হালিমার সাথে, এবং তার আগে একটু কি ওভারঅল মুক্তিযুদ্ধ বিষয়ক আপনার একটু স্মৃতিচারণ কি একটু হয়ে যাক অল্প করে, একটু শুনি, যেহেতু দারুণ চমৎকার একটা সন্ধিক্ষণে আপনাকে পেয়েছি, একটু বলুন আপনার সেই উত্তাল সময়গুলোর কিছু কথা একদম অল্প করে, তারপর হালিমা এবং আপনার কনভারসেশন আমরা ফিরে যাব। জি প্লিজ। জি আকবর সাহেব, আপনি আপনার এই মুক্তিযুদ্ধ সমকালীন সময় সম্বন্ধে একটু আমাদেরকে একটু ধারণা দিন, সেই উত্তাল দিনগুলো সম্বন্ধে একটু বর্ণনা দিন।
আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আমি সিলেটের সস্থাগঞ্জে ছিলাম, সেখান থেকে আমি আপনার 7ই মার্চের বাসন শুনতে আসি ঢাকায়। সস্থাগঞ্জে আমি কাজে কর্মে ছিলাম, সেখানে আমার একটা পারি, সেখান থেকে আমি 7ই মার্চের বাসন শুনতে আসছি ঢাকা। এই বাসন শুনে আমি আবার সেই সস্থাগঞ্জে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে ওইখানে আমরা একটা কমিটি গঠন করলাম যে শেখ সাহেব যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এই আদেশটা পাওয়ার পরে এইখানে কিছু মুজাহিদের লোক আর কিছু এক্স আর্মির লোক তারা একটা সংগঠন করলো, আর আমরা যারা এমনি নন ট্রেনিং পাত্র তাদেরকে একটা টিম করলো। এরপরে আপনার ওইখানে হাফিজ নামে একজন আর তাকে এখানে কলার বাপ ডাক্তার, ওরা বললো যে পাঞ্জাবি সিলেটে প্রবেশ করতেছে, এর তোমরা এখানে স্থগিত থাকো, আমরা শেরপুর তারা চলে আসতেছে, আমরা শেরপুর চলে যাচ্ছি, তোমরা যেতে ট্রেনিং জানো না, তোমরা এখানে কিছু অস্থগিত স্টপ করো, আমরা এখান থেকে কিছু লোক পাঠাবো, আসলে তোমরা এখান থেকে গ্রুপ বানিয়ে যাবে। আমরা ভাবলাম যে একজন হলো মুজাহিদ আর একজন হলো হাফিজ, পশ্চিম পাকিস্তান থেকে উনি ছুটি আসছে 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। ওনারা শেরপুর যেদিন গেছেন পরের দিনে সকাল 9টার সময় ওনারা গুলি দুজনের, একজনের মাথায় গুলি লাগলো একজনের পিঠে গুলি লাগলো মেরুদণ্ডে। এই দুজন ওনারা শহীদ হলেন শেরপুরে। সংবাদ আসলো পরে ওইখান থেকে যে লাশ আমরা উদ্ধার করে নিয়ে আসলাম, সস্থাগঞ্জ একটা প্রাইমারি স্কুল আছে উত্তর পাশে, ওইখানে আমরা দাফন করি স্কুল ঘরের মাঠে। এরপরে আমরা সংগঠন করে দিদার নামে লোক, আরেকজন শিশু মিয়া মুজাহিদ, আর শিশু মিয়ার ভাই দুদু মিয়া মুজাহিদ, এই চারজনকে নিয়ে তেলিয়াপাড়া থেকে আমরা একটা ট্রেক্টর নিয়ে একটা ট্রেক্টর পাইলাম, ওনারা চা বাগানের ট্রেক্টরটা দিল, আমরা তেলিয়াপাড়া বর্ডারে চলে আসলাম। তেলিয়াপাড়া বর্ডারে আসার পরে গেটম্যান ছিল যে রেলের গেটম্যান, তার বাড়িটাই ছিল পুপাস, ওইখানে যাওয়ার পরে অনেক মুক্তিযোদ্ধা একত্রিত হয়েছে, উনি একটা থানার অ্যারেঞ্জমেন্ট করলো। তখন বেলা বাজে এই আসরের নামাজের পরপর 5টা, উনি আমাদেরকে খানা খাওয়াইয়া শিবনা বর্ডার, শিবনা বর্ডারে চা বাগানে দিয়ে প্রবেশ করে দিলেন যে এই সামনে আরো মুক্তিযোদ্ধা গেছে, আপনারা শিবনা বর্ডারে চলে যান। শিবনা বর্ডারে গিয়ে যাওয়ার পরে এখানে পাইলাম আমরা কর্নেল আতাউলগনি উসমানী সাহেব, লেফটেন্যান্ট ইব্রাহিম সাহেব, তারপরে যে আপনার এই বিবিসিতে ভয়েস আমেরিকা ডক্টর কামাল, এই কামালের সরকার কবিরউদ্দিন, এই সরকার কবিরউদ্দিনকে ওইখানে পাওয়া গেল। যাওয়ার পর ওইখানে আমরা একটা তাঁবু ফেললাম, যে এই তাঁবুটার তলে আপনারা থাকেন, আমাকে 10টা লোক 11 জন বলে একটা তাঁবুর মাঝে থাকার সিস্টেম করে দেওয়া হলো। তাই কোনো অন্য কিছু না, শুধু তাঁবুটা। রাতটা কোনো রকমে কাটাইলাম, একজন উস্তাদ আসলো 9টার সময় যে আপনারা ইস্টেন্ট তুখি বুঝেন, আমি বুঝি না, তো সকাল ভোর 5টা একটা বাসি দেওয়া হবে, যে যে অবস্থায় আছেন জঙ্গলে যাইয়া পজিশন লবেন যুদ্ধর জন্য। উনি একটা ডেমোস্ট্রেশন দেখাই দিলেন। ঠিক 5টার সময় আমরা ইস্টেন্ট টুতে চলে গেলাম, ইস্টেন্ট টু 15 মিনিট পর আরেকটা বাসি পড়ছে, আবার তাঁবুতে আসলাম। সকাল 8টার দিক দিয়ে আমাদেরকে অস্ত্র নিয়ে একজন উস্তাদ আসছেন, রাইফেল নিয়ে ট্রেনিং শুরু হয়ে গেল আমাদের। এইভাবে 4 দিন ট্রেনিং অবস্থায় একজন উস্তাদ আসলো যে এই মুহূর্তে তুমি আজকে রাত্রে তেলিয়াপাড়া মোড়ে একটা অ্যাম্বুস হবে, এই অ্যাম্বুসে যাইতে হবে। পরে এই রাত্রে আমার জীবনের প্রথম অপারেশন, আমি তেলিয়াপাড়ার মোড়ে একটা অ্যাম্বুস করি, এবং ওইখানে কিছু আর্মির লোক মুজাহিদের লোক ছিল, নন ট্রেনিং মাঝে শুধু আমি একাই ছিলাম, আমাকে বেশি সাহস দিত ওই যে দুদু মিয়া শিশু মিয়া, তারা 2 ভাই ছিল, এদের সহযোগিতায় এই অপারেশনটা সাকসেস। পাঞ্জাবির একটা অ্যামিনিশনের গাড়ি একটা সোনার গাড়ি, আর সাতজন লোক জাগাতে স্যার, আর এই গাড়িটা আমরা উদ্ধার করি। এই গাড়ি আমরা শিবনা বর্ডারে আনি, আনার পরে এই দিনই বিকালবেলা কর্নাল উসমানি সাহেব আসেন, লেফটেন্যান্ট ইব্রাহিম সাহেব আসেন, আসার পরেই প্রতিদিন বিকেলে জাতীয় সঙ্গীত হইত, আমরা সকালে একবার বিকেলে একবার। আর একটু শব্দ ছিল ইব্রাহিম সাহেবের, জানি না উনি কোথায় আছেন, যে আমরা কেন এসেছি ভারত, আমরা কেন এসেছি। তো উনি এটা শপথের মতো নিতেন যে আমরা এই বাংলাদেশ স্বাধীন করতে এসেছি, আমরা এখানে ঘুমাইতে আসি নাই, খাইতে আসি নাই। ওনার একটি প্রশ্ন ছিল, আর ওনাকে ভারতে ডাকতো টিলাবাবু সবাই, উনি খুব খাটো ছিলেন মানুষটা, টিলাবাবু বলে ওনাকে পরিচিত ছিল। উনি আমাকে সাত দিনের বেলায় আমাকে পাঠাই দেওয়া হইল, 60 জন লোক সহ আসাম ইন্দ্রনগর পাহাড়ে হাই এক্সপ্লোজিভ ট্রেনিং এর, যেটাকে বিল্ডিং ধ্বংসন করা হয়, ব্রিজ ধ্বংসন করা হয়, বিভিন্ন যদি হাতিয়ার চালানোর জন্য আমাকে আসাম ইন্দ্রনগর পাহাড়ে পাঠাই দেওয়া হয়। ওইখানে 1 মাস 4 দিন ট্রেনিং হবে, ওইখান থেকে আমি এই 1 মাস 4 দিন ট্রেনিং করে আসাম ইন্দ্রনগর থেকে ওইখানে অনেক আপনার ওই যে কামরুল কামাকের প্রায় পাশাপাশি আমাদের ক্যাম্পটা ছিল, ওইখানে পুরুষ লোক নাই বলতে স্যার, শুধু মহিলা ওইখানে। তারপরে ওইখানে বিভিন্ন ক্যাম্পে ভাগ করা হতো, আমি আসলাম ওই সিলেট সেলে, জায়গাটার নাম হলো কুকিতলা ক্যাম্প।
আচ্ছা,
এটা পড়ছে আপনার সিলেট লাঠিতলা বরাবর ভারত ভিতরে। এই কুকিতলা ক্যাম্প উনি বিগের একজন সুবাদার সাহেব ছিলেন, ওনার নাম ছিল মতি রহমান সাহেব, উনি ছিলেন ক্যাম্পের ইনচার্জ। আসার পরে উনি 4-5 দিন আমাদেরকে খুব একটা রিহার্সেল দিলেন, দেওয়ার পরে উনি আমাদের সাধারণ টুকটাক অপারেশন ওনার সাথে আমরা কিছু করছি, রাস্তাঘাট চিনছি। তার কিছুদিন পরই 15 দিন পরই মেজর ডালিম, যে ডালিম জাতির জন্য বন্ধুবন্ধু শেখ মুজিবুর সাহেবকে হত্যা করছে, সেই মেজর ডালিম আসলো, সেই উনি পাকিস্তান থেকে ভাইগে আসলো। ফ্লাইট ক্যাপ্টেন আব্দুল কাদির সাহেব, এই দুজন আসলেন এই ক্যাম্পের দায়িত্বে, যে এই ডালিম সব আসার পরে উনি বড় বড় অপারেশনের প্ল্যান করেন। প্রথমে একটা প্ল্যানে আপনার সিলেট দিলকুশ বাগান অপারেশনে গেলাম, না উনি আমাকে পাঠাইলেন রেকি পেট্রোলে, 6 জন লোক নিয়ে, রেকি পেট্রোল মানে অল্প লোক নিয়ে চুপে চুপে যাইয়া খবরকে সন্ধান করিয়া আবার আসা, এরা কোনো যুদ্ধ করবে না,
শুধু ইনফরমেশন কালেক্ট করবে।
হ্যাঁ, এরা গুপ্তভাবে যাবে,
আবার 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 আপনার কাছে আমি আসবো আজগর সাহেব, বাট আমি থ্রিল, আমি আসলেই খুব সম্মানিত বোধ করছি। আমার মনে হয় আমার লিসনার্স বন্ধুরা যারা এই কমিউনিটির মেম্বার তারাও খুব সম্মানিত বোধ করতেছে আপনার প্রেজেন্সে আজকে, এবং আপনাকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে যারা শহীদ অথবা গাজী, যারা আহত বা নিহত, যেভাবে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক সম্মান জানাচ্ছি, এবং আমি স্যালুট জানাচ্ছি আপনাকে আপনার এই চমৎকার কন্ট্রিবিউশনের জন্য, দেশকে এইভাবে ভালোবাসার জন্য, দেশের মানুষের ভালোবাসা চমৎকার ভাবে আপনার মনের মধ্যে।
আমার উস্তাদ একজন আছে যে টাঙ্গুরাতে রাস্তায় রেখে আছে উনাকে,
জি জি,
থানার সামনে উনি শুয়ে আছেন এক হাত মাটির নিচে,
জি,
ওর ছাত্তার ভাই শুয়ে আছেন সিলেটের মাটিতে, হামিদ ভাই শুয়ে আছেন সিলেটের মাটিতে, অনেক কুকন ভাই শুয়ে আছেন ব্রাউন বেড়ার মাটিতে, বহুত লোক জায়গায় জায়গায় বাইকে আসি, আজকে আমি বাইকে আসি, আল্লাহ পাক ইচ্ছা আছে।
আমরা সবাই দোয়া করি সে মানুষগুলোর জন্য, তারা ভালো থাকুন, এবং অবশ্যই আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা আজগর সাহেব। আবার আপনার সাথে আমি কথা বলবো, তার আগে হালিমার সাথে একটু কথা বলে নি। হালিমা কেমন বোধ করছেন, এরকম একজন ভালো মানুষ, এরকম একজন চমৎকার মানবতা সম্পন্ন মানুষ, যে দেশের জন্য এই পরিমাণ মানবীয় মানসিক জোর যার কাজ করে দেশের জন্য, যিনি এত বেশি ডেভোটেড, সেই মানুষটার সাথে কথা বলতে পেরে তার সাথে যোগাযোগ হতে পারে কেমন লাগতেছে? বন্ধুত্ব হয়তো পরের ব্যাপার, বন্ধুত্বের ক্ষেত্রে ডিপেন্ড করবে যে লিসনার্স বন্ধুরা তারা কি চাচ্ছেন, বাট সোফার যতটুকু শুনলেন, হালিমা আপনার অনুভূতিটা কি একটু শুনতে চাই। অবশ্যই তাই, এবং এই বিষয়গুলো তো আমাদের চলতেই থাকবে। আমরা এখন পরিবেশটা একটু হালকা করে নিই, আমরা আসলে একদম সবাই মিলে ওই পৃথিবীতে চলে গেছিলাম। তো সব মিলিয়ে হালিমা কি মনে হচ্ছে যে মানুষটির সাথে কথা বলছেন সেই মানুষটির সম্বন্ধে আপনার প্রেডিকশন কেমন? হালিমার কাছে আমি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে, সেই মানুষটির আনুমানিক বয়স কত হতে পারে হালিমা? দেখি সিক্স সেন্স কেমন কাজ করে আপনার, বলুন। উনি
60 আপ তো হবেনই,
60 প্লাস রাইট? আপনার কাছে আকবর সাহেবের, আপনি কি ফেসবুকে আছেন? না, আমি এখন হালিমাকে প্রশ্ন করছি, আকবর সাহেব আপনার সম্বন্ধে জানতে চাচ্ছি। হালিমার কাছে প্রশ্ন হচ্ছে, আকবর সাহেবের আজগর সাহেবের সম্বন্ধে আপনি একটু বর্ণনা দেন আমাদেরকে, যে ওনার দৈহিক এবং মুখের অবয়ব কেমন হতে পারে, ওভারঅল একটা বর্ণনা দেন, দেখি কতখানি মিলে যায়।
বাবাজি ওই কথা এটা কইতে লজ্জা হয়, আমি তার সাথে এখন আমি কথা বলতেছি।
হ্যাঁ
হ্যাঁ, একটা খোলা আকাশের নিচে আমি 5,700 টাকা বেতন একটা চাকরি করি, খোলা আকাশের নিচে হাঁটতাছি আর আপনাদের সাথে আমি কথা বলতেছি।
মানে কি আপনি সাহেব কোথায় আপনি বা কি বিষয় একটু বলা যায়?
আমি রূপসী এলাকায়, আমি একটা প্রাইভেট একটা ফ্যাক্টরি কাজ করি, একটা ডিউটি করি, 5,700 টাকা বেতন পাই। আমার 5টা ছেলে মেয়ে, 2টা মেয়ে এবার ফার্স্ট ইয়ারে কলেজে, আদমজি কলেজে পড়ে। আমার স্ত্রীও এই আজকে রাতে উনিও এই আপনার মালিক জুট মিলে কাজ করে, আমরা স্বামী স্ত্রী দুজনে কাজ করি, 5টা ছেলে মেয়ে, 4 জনের লেখাপড়া করে, আর আমার বড় ছেলেটা মেন্টালিটি নষ্ট।
গুরু
হ্যাঁ, এখন দোস্ত করবো নাকি জি বলেন।
আসলে বলবো কি, আমার আমি আমার বাবাকে হারাইছি 1 বছর 4 মাস। আমার আসলে আমার বাবার চেষ্টাই আসলে চোখে ভাসতেছে ওনার কথা শুনে আর কি। আমরা 3 বোন 1 ভাই, আমি বোনের মধ্যে ছোট, আমার পরে ভাই। আসলে আপনি ওনার অবয়বটা কেমন হবে জানতে চাইছেন। আসলে বলবো কি, আমার বাবার চেষ্টাই আসলে চোখে ভাসতেছে সব।
আপনার বাবার বর্ণনা একটু দেন হালিমা।
আমার বাবা ছিল বাংলাদেশ আর্মির একজন সৈনিক, সার্জেন্ট ছিলেন উনি। তো উনি গায়ের রং শ্যামলা ছিলেন, লম্বা, আমার ফেসের সাথে তার মিল আছে, সবাই বলে যে আমার বাবার মতো আমি হয়েছি।
আপনার বাবা কোন ইউনিটে ছিলেন কি আপনি বলতে পারেন?
জি জি, 30 বেঙ্গলে ছিলেন আমার বাবা।
30 বেঙ্গলে?
জি।
30 বেঙ্গল তো আপনার এই যুদ্ধের সময় ছিল না, হয়তো 30 বেঙ্গলে স্বাধীন হওয়ার পরে নতুন ব্যাটালিয়ান দাঁড়াইছে, পুরানো ইউনিট থেকে উনি হতে গেছেন, কি নামটা বলুন তো।
আমার আব্বা হচ্ছেন সার্জেন্ট মোহাম্মদ হাসান আলী। উনি মুক্তিযুদ্ধের সময় করাচিতে ছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে তিনি প্রায় 7 বার নাকি ভোট করছে, আমরা শুনছি আসলে
বন্দি শিবিরে ছিলেন।
বন্দি শিবিরে ছিলেন না, আমরা শুনছি যে আব্বা নাকি একটা জুস কোম্পানিতে চাকরি করতেন, তো ওখান থেকে দেশে আসে। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা খুব ক্লিয়ার না,
উনি জব করতেন পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন, রাইট হালিমা? আচ্ছা হালিমা, বাবার সম্বন্ধে আরো কিছু বলেন একটু শুনি।
আজগর
সাহেব বর্ণনা দিচ্ছি একটু শুনে নি। জি আপনার কাছে আমি আসতেছি আজগর সাহেব, আপনার সাথে আমি কথা বলবো, হালিমার সাথে একটু কথা বলে নি। হালিমা বলুন। হালিমার সাথে একটু কথা বলিনি, হালিমা ওর বাবার সম্বন্ধে বর্ণনা দিচ্ছিল, একটু শুনে নি। হালিমা বলেন।
আমার বাবা আসলে 5 ফুট 6 ইঞ্চি লম্বা ছিলেন, অনেক লম্বা। আর আব্বা মনের দিক থেকে বলতে পারেন একজন সমাজ সেবক টাইপের। আমরা আসলে খুব আব্বা আমাদেরকে ঘুমে রেখে যেত, এসে আবার ঘুমে, মানে আমরা আসলে বাবাকে ঠিক মতো ওরকম ভাবে পাই নাই। আব্বা তার সার্ভিসের কারণে মানে ওই ছোটবেলায় আব্বা ঘুমে রেখে যেত, এসে আবার ঘুমের মধ্যে আদর করতো এরকম। তো আব্বা যখন রিটায়ার করছে তারপরেও দেখা যাচ্ছে বাসায় একটু আব্বা টাইম দিবে, সেই টাইমটাও আব্বা আসলে পারে নাই। এলাকার মানে গণ্যমান্য ব্যক্তি সবাই আসলে আব্বাকে খুব সম্মান করতে, তো আর আব্বা ছাড়া আর দাদা তো জমতই না, সবাই বাসা থেকে টেনে নিয়ে যেত আমার বাবাকে, ভাই আছেন আপনাকে ছাড়া চায়ের আসর জমে না এই বলে ইয়ে করতো। তো এলাকার মসজিদ কমিটি, তারপরে রাস্তাঘাট উন্নয়ন, গ্যাস, মানে এই এই ব্যাপারগুলো আমার আব্বা খুব মানে হেল্প করতে।
হালিমার বাবার নাম কি?
জি মোহাম্মদ হাসান আলী।
হাসান আলী,
জি।
আমরা এখন কথা বলবো হালিমা আজগর দুজনের সাথে। আজগর সাহেব, আমি আপনার আপনার সাথে কথা বলতে বলতে আমি একটু খেই হারিয়ে ফেলেছি, এই কারণে যে আপনি তো আপনার জায়গাতে আপনার ডিগনিটি নিয়ে, আপনার আত্মসম্মান বোধ নিয়ে আপনি আপনার মতো করে যুদ্ধ করে চলেছেন। স্টিল নাও, একসময় যুদ্ধ করেছিলেন দেশের জন্য, এখন যুদ্ধ করছেন আপনার সন্তান সন্ততি এদেরকে ভালোভাবে মানুষ করবার জন্য, এদেরকে বাঁচিয়ে রাখবার জন্য।
সব থেকে একটা অন্যায় করছি কি গুরু, আমি বলি আমি বিবাহটা করছি অনেক দেরি করে, দেরি করার একটা কারণ আমি সৈনিক জীবনটার মাঝে আমি আমার বাবার অনেকগুলি টাকা ঋণ ছিল, এইগুলি শোধ করছি। তারপরে গর্বিটাটা যেটুক জায়গা ছিল 150 সেই জায়গাটাও বিক্রি করে আমার চাকরির টাকাতে মিলাইয়া বাবার কবর থেকে বাবাকে মুক্তি করছি ঋণ থেকে। তারপরে চিন্তা করলাম যে বিবাহ শাদী করলে তো সংসার বাড়বে, জায়গা নাই, সম্পত্তি নাই, বেতন ভাই 350 কেমনে চলবে, 350 কি খাবো, সারা বাড়িতে তো 350 বেতন, কিটা চলবো। শাদী হওয়ার পরে মাত্র 75 বেতন পাইতাম। এরপরে শেখ সাহেব যখন পাকিস্তানের বন্দি সিটে আসেন, এবার বাড়তে বাড়তে 350 উনি বিদায় হলেন। এরপরে আপনার এই বিবাহ করেছি আমি এই 88 বর্ণ রাখতে।
আচ্ছা, তার মানে
কথায় মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে, নামাজ পড়ো এই আবাদতের কি দাম, এই বিভিন্ন কথাবার্তাতে লাশুর বিবাহ করতে হয়েছে।
এখন কি খুব বেশি নিজেকে অপরাধী মনে হয় যে আমি বাবার দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারছি না, বা আমি আমার জীবদ্দশায় এদেরকে পাত্রস্থ করে দিতে পারবো কিনা, ভালোভাবে এদেরকে এদের যে উদ্যোগটা নেওয়া উচিত সেটা আমি নিতে পারবো কিনা, এরকম কি ভেতরে কাজ করে আপনার মধ্যে?
এখন গুরু কি বলবো, যে মেয়েদের দুটো মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, ওইটা একদিন কলেজে যাইতে বলে আরেকদিন যায় না, তারপরে যখন এসএসসি টেস্ট পরীক্ষা দিল এমন একটা কষ্ট গুরু আমাকে হাই স্কুলে দিছে, আমার দুটা মেয়েকে এক সাবজেক্ট দুই সাবজেক্ট করে ফেল করাইছে, ওই জন্য ওটা বিপি লুক ছিল।
অস্বস্তিতে আছি, এটা হচ্ছে হালিমা যে এক বছর চার মাস আগে তার বাবাকে হারিয়ে গেছেন, তাই হারিয়ে ফেলেছেন, তাই তো হালিমা? অন্যদিকে আসগর সাহেব যিনি দেশের জন্য প্রাণান্তকর পরিশ্রম করেছেন, যুদ্ধ করেছেন, এখনো প্রচন্ড শীতের মধ্যে তাকে কিন্তু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, শক করে না। তিনি যখন আমাদের সাথে ফোনে কথা বলছেন তখনও কিন্তু কোনো একটি কোম্পানির নৈশ প্রহরী দায়িত্ব নিয়ে তাকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অপরদিকে তার ভালোবাসার যিনি মানুষটি, তার বোন
গুরু, আজকে এই যে আজকের দিনটা ব্রাউনবেড়ার কলেজের মাঠে সতেরোশো লোক ভারতে বাংলাদেশ মিলাইয়া একত্রই আমোদ করতেছি। আমরা বিকাল তিনটার সময় সিলেট থেকে হাইটে আসছি ব্রাউনবেড়ার কলেজ মাঠে।
জি জি, তো আপনি আচ্ছা ওই প্রোগ্রামের অংশ হিসেবে আছেন তাই তো?
জি,
কিন্তু আপনাকে যে জব করতে হয় সেটাও তো সিকিউরিটির দায়িত্বে থাকেন আপনি কোনো একটি প্রাইভেট কোম্পানি তাই তো? এই জায়গাতে আমার কষ্ট কিছুটা অবশ্যই, এই এই জব অনেক সম্মানের, অনেক অনেক কৃতিত্বের, সব ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের মতো মানুষগুলোকে যারা নৈশ প্রহরীর মতো আমরা যেন ভালো থাকি, শান্তিতে থাকি, ঘুমিয়ে থাকি নিশ্চিন্ত মনে, সেই দিকটা দেখতে গিয়ে নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে যুদ্ধ করেছেন, সেই মানুষগুলোকে ভালো রাখার সঠিক কোনো জায়গা আমরা দিতে ওই অর্থে পারছি না, এটা আমাদের জন্য সত্যি অনেক দুঃখের একটা বিষয়। অন্যদিকে হালিমা, আপনি আপনার বাবাকে হারিয়েছেন বছর এক বছর চার মাস আগে, সেই অভাব কখনো পূরণ হবার নয়। আমরা তো এই FM দস্তির এই অনুষ্ঠানটি শুরুই করেছি যে বিভিন্ন রিলেশনশিপের মাধ্যম দিয়ে বন্ধুত্বের একটি রিলেশনশিপ তৈরি হোক পরস্পরের সাথে। কখনো হয়তো বন্ধুত্ব আসতে পারে বাবা বা কন্যার হাত ধরে, কখনো হয়তো পিওর ফ্রেন্ডশিপের হাত ধরে, কখনো হয়তো এই বন্ধুত্বই চলে যেতে পারে কোনো রোমান্টিক ভালোবাসার ভেতরে, কিন্তু আমরা চাই যে শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে। আজকে আমি কি আশা করতে পারি বা আজকে কি আমরা সেই রকম কোনো বন্ধুত্বের দিকে যাচ্ছি যেখানে একটা মেয়ে তার হারিয়ে যাওয়া বাবার প্রতিচ্ছবি কারো মাঝে খুঁজে পাবে, আরেকজন মুক্তিযোদ্ধা যে জীবনের এই জীবন সায়নে এসে যখন যুদ্ধ করছে কোনোভাবে তার পরিবারকে দাঁড় করাতে পারছে না, সেই জায়গাতে মেয়ে হয়ে হালিমা তার পাশে থাকবে, এই রকম ভাবে কি আমি চিন্তা করতে পারি? যদি চিন্তা করতে পারি তাহলে সত্যি আমার এই কষ্টের জায়গাটা, সেই সাথে আমাদের যারা লিসেনার বন্ধু তারা শুনতেছে তাদের কষ্টের জায়গাটা অনেকখানি কমে যায়। এইভাবে কি চিন্তা করা সম্ভব? হালিমা কি বলেন?
অবশ্যই সম্ভব গুরু, সম্ভব না কেন?
আসগর সাহেব, এটা কি সম্ভব যে আমরা যেভাবে চিন্তা করছি এইভাবে কি চিন্তা করা সম্ভব? হালিমা এবং আপনার রিলেশনশিপ, আপনার ফ্রেন্ডশিপটা পিতা এবং কন্যার হাত ধরে আসুক, এটা কি সম্ভব?
অবশ্যই গুরু,
আলহামদুলিল্লাহ। এবং তাই যদি হয় এবং সেটা যদি সত্যি সার্থক একটা রূপ নেয় তাহলে আমাদের আমাদের সত্যি আনন্দের অনেক বড় একটি ব্যাপার। ফেসবুকে আপনার যে ছবিটা আছে সেটা যুদ্ধকালীন সময় তোলা ছবি তাই তো আসগর সাহেব?
জি গুরু, আজকে যে দিনটা আজকে কল করেছেন গুরু, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আজকে যে দিনটা আমরা যে অতিক্রম করে ব্রাউনবেড়ার ঈদগার ময়দানে কলেজ মাঠে আসি আমরা পড়ছি গুরু, যে আপনাকে আমি যদি সামনে সামনে দেখছি আমি বর্ণনা দেখেই দিতে পারতাম যে এই দেশটা নিয়ে যে এত চিনিমিনি খেলা, আর একটা শরীরের জন্য কয়টা লোকে দোয়া করছে আজকে দিনে বলেন ফজরের নামাজ পড়ে, কাদের রক্তের বিনিময়ে আজকে দেশটা স্বাধীন হয়েছে?
সত্য কথা আব্দুল সাহেব, সত্যি কথা, অস্বীকার করার কোনো উপায় নাই।
পাহাড়ে সিরা খেয়ে গলায় বাইজে গেছে গা, কলা গাছ তাড়াতাড়ি ভাঙ্গে তার মুখে দিয়ে ভরে দিছে, ভাইতে এটা চিপা দিতে রসটা পানি দেবে গলা ভিজবে সে সিরা সরবে গলার থেকে
শুকনা চিরা।
দিলখুল বাগান আমার পেশাবের রাস্তাতে যুগ ঢুকে গেছে, যশোর বাড়ি মালিক ভাই জানি না উনি দুনিয়া বেঁচে আছেন কিনা, উনি নিজের মুখ দিয়ে দাঁত কামড় দিয়ে সেই যুগছে গুরু। ইতিহাস আপনাকে দুই দিন যদি আমি বলি আপনি শুনতেই পারবেন, দুইটা দিন লাগবে ইতিহাসটা, 1909 মাসের ইতিহাস বলতে গেলে। আপনি ঠিক থাকতে পারবেন না গুরু?
আমি আসলে খুব এম্বারেস এখন, আমি আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, আপনি যেমন আছেন ভালো আছেন, স্বাস্থ্য সম্মান বোধ নিয়ে আছেন, কিন্তু আপনার মতো মানুষদের আরো ভালো থাকা উচিত, সে ভালো থাকার ব্যবস্থাটা আমরা করতে পারিনি। দেশের কথা বাদই দিই, সরকার সবকিছু করবে জরুরি না, কিন্তু আমরা যে দেশের ভালোবাসা ভালো লাগা উপভোগ করতেছি, স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, মাকে ভালোবাসি কথাটা নির্দ্বিধায় বলতে পারছি, এই এই মানুষগুলোর জন্য কিছু করতে পারিনি। দেশের প্রতি কি পরিমাণ পাগল হলে, দেশের মানুষকে কত মন প্রাণ সঁপে দিয়ে ভালোবাসতে পারলে এ দেশের জন্য জীবন দেয়া যায়।
শুধু দালালে ভরে গেছে আজকাল যারা সঠিক মুক্তিযোদ্ধা, যারা এই দেশের জন্য কষ্ট করেছে, তারা মুখে গুরু অনেক দূরে, কারণ তাদের পকেটে পয়সা নাই, দালালে হাত ধরতে পারে না, এমন পরিস্থিতি বাধ্য হয়েছে গুরু এই কথাটা বলতে। আজ
আপনার চেহারা দেখতেছি আমি ফেসবুকে, কত মুখের মধ্যে কত দৃঢ় প্রতিজ্ঞ একটা অ্যাটিটিউড, এবং আপনার আপনার একটা জ্যাকেট ধরনের শার্টের উপরে ফুল স্লিভ হাফ স্লিভ শার্ট ফোল্ড করা স্ট্রাইপ, তার উপরে একটি জ্যাকেটের মতো, সাধারণত অপারেশনে গেলে যে ধরনের সাংবাদিকদের উপরে হয়তো এই ধরনের ওভারকোট ধরনের একটা জ্যাকেট টাইপ থাকে, এবং মাথায় হেলমেট, এবং আপনার চোখ মুখ পুরোটা একদম কঠিন হয়ে আছে, যে পুরোপূর্ণ পরিপূর্ণভাবে আপনি দৃঢ় প্রতিজ্ঞ এই যুদ্ধকালীন সময়ে, আপনার চোখ মুখের মধ্যে সেটি স্পষ্ট প্রতিভাত। কতখানি ভালোবাসতে পারলে দেশকে, কতখানি ভালোবাসতে পারলে দেশের মানুষকে, যা তার জন্য জীবন দেয়া যায়, তার জন্য নিজের জীবনটাকে উদার করে দেয়া যায়। আপনার আপনার এই কথাগুলো আরেকটু বলুন, আপনার সম্বন্ধে আরেকটু বলুন, আপনার যুদ্ধকালীন সময়গুলো সম্বন্ধে আরেকটু আমাদেরকে বলুন।
তারপরে গুরু এই ইন্ডিয়াতে কুকিতলা ক্যাম্পে অপারেশন করে করে ফিরে যেতাম, রায়পুরা বাড়ি খুখন নামে একটা ছেলে ছিল, ওই পাহাড়ে উঠে বাংলাদেশের দিকে তাকাইতো, আর শুধু একটা গান গাইতো কি, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার বাংলাদেশ, এই ছিল তার গান। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কুকিতলা বাজারে নিয়ে গেছি, ক্যাম্পের থেকে যাই সয়ানাইট একটা কার্টুন কিনেছি, কি আস আমার এগুলি সয়ানাইট একটা কার্টুন কিনে তাকে খাওয়াইছি, কার্টুনের সিজন ছিল তখন। বলছি খুখন কখনো চিন্তা করো না, চিন্তা একটু দেশ স্বাধীন হলো দেশে ফিরে যাব, ওই মায়ের কথা চিন্তা করবো না, ওই মায়ের কথা বেশি চিন্তা করতো। সেই খুখন আজকে দুনিয়াতে নাই গুরু, কত ইতিহাস বলবো, এখানে ঢেউ উঠে যাবে গুরু। আজকে বাংলাদেশ কোথায়?
আমারও কষ্ট হয় আপনার সাথে আজগুর সাহেব, আপনার চোখের মধ্যে পানি, আপনার কণ্ঠ ধরে আসছে, কষ্ট হয় দেশের জন্য যদি দেশের এরকম আর একটা ক্রাইসিস চলে আসে, আপনার মতো আজগর সাহেবদের খুঁজে পাবো তো আমি, আপনার মতো মানুষগুলো এভাবে এগিয়ে আসবে তো দেশকে ভালোবেসে, যদি আপনাদের মতো আজগর সাহেবকে শ্রদ্ধা না জানাতে পারে জাতি, তাহলে নতুন করে মানুষগুলো তৈরি হতে কেউ উদ্যোগী হবে না, কেউ সাহস করবে না, কেউ তো চিন্তা করবে না যে আমার নাম গর্বের সাথে নেওয়া হবে। আফসোসের সাথে জানাচ্ছি, বড় কষ্টের সাথে জানাচ্ছি যে আপনাদেরকে স্মরণ করা, আপনাদেরকে ভালোবাসা, আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে জয়োৎসব করা, সেটা যেন কয়েকটা দিনের উপর সীমাবদ্ধ হয়ে গেছে, অনেক বেশি যেন আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে গেছে। 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর,
আজকে গুরু সকালবেলায় ভদ্রলোক, চিনি না আমি, আমাকে করলো দে আজকে সব আপনি না মুক্তিযুদ্ধ আপনি জি, উনি বাড়ি কোথায় তাও চিনি না, উনি কয়টা আপনার হাতটা বার করবেন, হাতটা মিলাইলো, এই হাত মিলার মাঝে উনি 200 টাকা আমাকে পুরস্কার করলো, এই 200 টাকা নিয়ে ওনাকে মোনাজাত করলাম ওনাকে নিয়ে, আপনি দোয়া করবেন আমার বাংলা শহীদ ভাইদের জন্য, এই 200 টাকা দিচ্ছেন, 1 কোটি টাকা পাইছি, আজকে 43 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশ, আপনি আমাকে 200 টাকা দিচ্ছেন, 2 কোটি টাকা দিয়েছেন আজকে আমাকে, এত খুশি আমার লাগছে, পরে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে বাসায় ফিরে যাই, যে 200 টাকা আজকে পুরস্কার পাইছি দেশ স্বাধীনতার, স্বাধীনতার দিন আজকে 200 টাকা পাইছি, 2 কোটি টাকা, আমার মেয়ে বড় মেয়ে জিজ্ঞেস করছে এত খুশি আব্বা তুমি আজকে, আমি হ্যাঁ আজকে বড় খুশি। তবে আজকে সকালে কয়টা লোক গুরু দোয়া করছে শহীদদের জন্য,
সত্যি তো কয়জন মানুষ আমরা দোয়া করেছি, কতদিন কতজন সারাদিন আমাদের স্বীকার করেছি,
যাদের রক্তের বিনিময়ে এই দেশ আজকে দাঁড়ানো।
করিনি আজগো সাহেব, করিনি, অনেকেই করিনি, বেশিরভাগই করিনি, একটা বারের জন্য ভেবেও দেখিনি যে আমরা যদি আজকে যদি এই বৈষম্য থেকে মুক্তি না পেতাম। যখন যখন দেশের পাক ভারতের ডিভাইডেশনের পরে যখন গান্ধী সাহেবকে নিয়ে গিয়ে ইংল্যান্ডের ভাইসরয় জানিয়ে দেওয়া হলো ইংল্যান্ডের পক্ষ থেকে যে দুই ভারত বিভক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু কংগ্রেসও চায়নি, গান্ধীজিও চাননি যে দুই ভারতের মধ্যে এই বিভাজনটা সৃষ্টি হোক, বাট মুসলিম লীগের চাওয়াতেই বিভাজন হলো। কিন্তু আমরা যে কতখানি বৈষম্যের মধ্যে থাকলাম যখন দাঙ্গা শুরু হলো, যখন কংগ্রেস এবং মুসলিম লীগের দাঙ্গা চলছিল, তখনই কিন্তু স্পষ্ট তো ছিল যে তারা কোনোভাবেই কিন্তু আমাদের এই এই দেশটাকে বাঁচানোর চেষ্টা করেনি। 1965-এ যখন পাক ভারত যুদ্ধ শুরু হলো তখনও কিন্তু তারা আমাদেরকে রক্ষা করবার জন্য কোনো রকম উদ্যোগই গ্রহণ করেনি, হোয়ারাস আমাদের দেশের রাজস্ব দিয়ে কিন্তু ওখানকার ওখানকার সমস্ত কিছুকে ওখানকার সাজানোর ঢেলে সাজানোর চেষ্টা চলছিল। ইভেন যখন লাখ লাখ মানুষ মারা গেল বন্যার পরবর্তী সময়গুলোতে, তখনও কিন্তু তারা এতটুকু ঘুরে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি। এসব বৈষম্যর ভিত্তিতে যখন আমরা ফুসে উঠলাম, যখন আমরা নিজেদের, যখন মোহাম্মদ আলী জিন্না জানিয়ে দিলেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এক ফুট করে সমগ্র বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ল, সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে তার তাজা রক্ত বুকের ঢেলে দিল ঢাকার রাজপথে, বিনিময়ে করায়ত্ত হল বাংলার বাংলা ভাষা, দেন পথ পরিক্রমায় ফাইনালি স্বাধীনতা আসলো আমাদের। এখন এই ঘটনাগুলো যদি না ঘটতো, আমি যদি এখনো ওদের ওদের টয়লেটে টয়লেট সাফ করার কাজ করতাম ওই 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 পাকিস্তানিদের, আমি আমি যদি প্রতি মুহূর্তে আমার নিজের রক্তের নিজের নিজের এই কমিউনিটির বাংলা কমিউনিটির মানুষজনকে দেখতাম যে অপদস্থ হতে সেই পাক হানাদার বাহিনীদের কাছে, আমার আত্মীয় স্বজন যখন অপদস্থ হতো আমি অপদস্থ হতাম, আমার সাথে বিমাতা সুলভ আচরণ করা হতো, জঘন্য যখন হয়ে উঠতো আমার জীবন ব্যবস্থা, তখন কি করতাম আমি? একজন এরকম আজগরদের কারণেই আজকে কিন্তু আমরা ব্লেসড যে ওই পরিস্থিতি আমাদেরকে দেখতে হয়নি, ওরকম সিচুয়েশনের সামনে আমাদেরকে পড়তে হয়নি। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছিল, হাজারো মা বোনদেরকে বেজ্জত করা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন সঁপে দিয়েছিলেন এই দেশটাকে বাঁচানোর জন্য। আমরা কিন্তু এক লহমায় সবকিছু ভুলে যাই, এক মুহূর্তের জন্য ভাবতে চায় না যে এরকম পরিস্থিতি আদৌ কি কখনো হয়েছিল। আজ 16 ডিসেম্বর, 43 বছর পর, কারো কি মনের মধ্যে অনেক সময় এইভাবে চিন্তা হয় যে আদৌ 1971-এ কি কোনো ঘটনা ঘটেছিল, নাকি সত্যি এগুলো সব বস্তাপচর বাক্যবাখ্যান? যদি আপনার মতো মানুষগুলো না দাঁড়াতো তাহলে কি বেহাল দশাটাই না হতো আমাদের, আজও এই পরিস্থিতির মধ্যে থাকতে হতো? সে মানুষগুলোর জন্য অবশ্যই দোয়া করা উচিত আজগো সাহেব, কেউ করুক না করুক, কেউ ভাবুক না ভাবুক, কিছু মানুষ অন্তত ভাবুক, কিছু মানুষ অন্তত মানুষগুলোকে নিয়ে থাকুক। আজগো সাহেব এখন আপনি দোয়া করবেন, আমরা সবাই আপনার সাথে আছি, আপনার আপনার হারিয়ে যাওয়া সেই সহকর্মীদের জন্য দোয়া করবেন, আপনার চেনা এবং না চেনা সমস্ত মানুষের জন্য দোয়া করবেন। সে উন্মুক্ত প্রান্তের আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সাথে দোয়ায় আমরাও হাত মেলাচ্ছি, অন্তত আপনার সাথে শরীক হতে চাচ্ছি এই মুহূর্তে।
আমার এগুলি আপনি আমাকে এই বলার সাথে সাথে আমার এগুলি সবগুলি মনে আমার সামনে ভাসতেছে। এই সাবাসপুর সাবাসপুর ব্রিজের পাশে একটা পার হাউস ছিল, সেইখানে আইসা আপনার 15 ডিসেম্বরে একজন মহিলা পাইলাম গুরু, শুধু তার মাথার চুলগুলি ছাড়া তার সঙ্গে আর কিছু ছিল না, এত পাঞ্জাবি নির্যাতন করেছে। তখন আমার গায়ে কি আছে, শুধু জামাটা খুলে গেঞ্জিটা দিলাম, আর একটা গামছা ছিল পকেটের ভিতরে, ওই গামছাটা দিলাম, ওইটা গেনের দিয়ে ফেসানো ছিল, গেনের পকেটে লইয়ে ওই গামছাটা দিলাম যে তুমি এটা ফেসাইয়া একটু উপর উঠতে দাঁড়াও, পিছনে একটা ট্রেক্টর আসতেছে, এই ট্রেক্টরে উঠে তুমি গ্রহণ করে আসো। এখন বুঝেন আমাদের মা বোনদের পর্যন্ত তারা কি পর্যন্ত
অপরিচিত, কেউ এটা কি যে কোনো কারোর সাথে হতে পারত না, এটা আমার আপনার যাত্রার সাথে হতে পারত না, নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্য দিয়ে গেছে। সেই মানুষগুলোকে যারা বাঁচিয়েছে, সেই মানুষগুলোর জন্য যারা অস্ত্র হাতে নিয়েছে, সেই মানুষগুলো আপনার জীবন মূল্যবান, আর কারো জীবন মূল্যবান না, আমার জীবনের মূল্য আছে, আরেকজন মানুষের জীবনের মূল্য নাই। কিন্তু কিছু মানুষ থাকে যারা সত্যি কালপুরুষ, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, যাদের কলিজাটা অনেক বড়, যারা নিজের জন্য না লোকের জন্য মানুষের জন্য চিন্তা করে, মানুষের জন্য বাঁচতে অথবা মরতে পারে।
বাবুদের জন্য কি করেছে, কে কি করেছে বলেন গুরু, যাদেরকে যে লজ্জা সবকিছু শেষ করে দিছে মা বন্দিরের চৌকের সামনে এগুলি দেখেছি।
একটু ছোট্ট করে দোয়া করি, আজগর সাহেব সুযোগ আবার কখনো হয় না হয় স্রষ্টা যেন আমাকে সে আমাদেরকে সে শরীক করে। আপনি হাত তুলে প্রার্থনা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার সাথে আমরা আছি, একটু দোয়া করি আপনার সহকর্মীদের জন্য যারা চলে গেছেন আত্মাহুতি দিয়ে, তাদের জন্য যারা যারা মূল্য দিতে হয়েছে নিজেদের সতীত্ব হারিয়ে, তাদের জন্য সবার জন্য একটু দোয়া করি।
সবার জন্য দোয়া করবেন। আজকে দিনটা মতো আমার কান্না কান্না যাইতেছে, একজন আসছিল আমাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য, বলছি না আমি যাব না, আমি এখানেই থাকবো।
আপনি একটু একটু দোয়া করেন, আমরা আপনার সাথে একটু শরীক হই, একটু ছোট্ট করে একটু দোয়া করেন প্লিজ।
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন, আসসালামু আলাইকা আমার জয়নপুরি পিসা হুজুর, আসসালামু আলাইকুম 360 জন ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম সারা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ। ইয়া আল্লাহ আজকে বিজয় দিবস উপলক্ষে আল্লাহ যত নর নারী আজ এই দেশের জন্য দুনিয়ার থেকে গেছে আল্লাহ, সারা বিশ্বের অলি রসুল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহর অলিদের সাথে তুমি করে দিও আল্লাহ, তারা দেশের জন্য সবকিছু বিজয় সবকিছু শেষ করে দিয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার হাফিজ ভাই নতুন বিয়ে করেছিল আল্লাহ, আমি বিয়ে চাইছিলাম আল্লাহ, হাফিজ ভাই বাসর করতে যাইয়া তোমার যুদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ, তুমি হাফিজ ভাইকে কোথায় রাখবো আমি জানি না আল্লাহ, যে ব্যক্তি নতুন বধু বাসর করতে গেছে যুদ্ধর ময়দানে নামিছে আল্লাহ, এইভাবে তো আল্লাহ হুজুর বাদশা সাহাবিও তো নামিয়েছিলেন আল্লাহ, তারা আজকে জান্নাতবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এই 71 সালের যখন যুদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ এই বাংলাদেশে যত ওলি আছেন আল্লাহ ওলিদের সাথে করে তুমি রাখবো আল্লাহ। আমিন সুম্মা আমিন কালমাই তুই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
আলহামদুলিল্লাহ, একটু মনে হচ্ছে যে প্রাগুদ্দল পাথরের মতো যে জিনিসটা বসেছিল সারাদিন মনের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক কৃতজ্ঞতা, আপনাকে সত্যি আমরা অনেক ভালোবাসি, আপনাকে অনেক 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 কৃতজ্ঞতা আজগর সাহেব। আপনার আপনার এই প্রার্থনার জন্য আমাদের মনে হচ্ছে বুকের উপরে পাথর যেটা বসেছিল কিছুটা হলো একটু হালকা অনুভব করছি, যে না সারাদিনে কিছুটা হলেও আমরা দোয়া পৌঁছাতে পেরেছি, যার কারণে তারা যেন অন্তত শান্তিতে থাকেন, তারা শহীদানরা যেন সুখে থাকেন স্রষ্টার কাছে। আপনার সাথে কথা বলবো হালিমা, আমরা শেষ মুহূর্তে আপনার সাথে একটু কথা বলি, তারপরেই দুই তিন মিনিটের মধ্যে আপনাদের হয়তো রেজাল্ট নিয়ে আমরা ফিরে আসবো। যদি আমরা যে একটু হালিমার সাথে কথা বলেন আপনি, আজগর সাহেব হালিমা কথা বলেন।
জি শুনছি বলেন।
হ্যাঁ মা, তোমার বাবার দুঃখর ফিবার শুনতে আমার দেওয়ার মতন সত্যি নাই রে মা। আমি একজন মুক্তিযোদ্ধা, আবার সেনাবাহিনীর একজন সৈনিক, আল্লাহ পাক এখন পর্যন্ত আমার জীবিত রাখছে, আমাকে খুব শক্ত রাখছে, আমি ডেইলি সকালে পিটি করি, আল্লাহ এমন শক্তি আমার শরীরে রাখিছে। আমরা স্বামী স্ত্রী দুজনে কর্ম করি, আমাদের এতটুকু শক্তি আল্লাহ রাখিছে। আমার ওয়াইফের বয়স 49, আমার 62 বছর, আমার পাঁচটা ছেলে মেয়ে, আমার একটা ছেলে মাথা খারাপ আর দুটা মেয়ে।
আমি একজন যুক্ত হলাম, আমি একজন আপনার মেয়ে হলাম আজকে থেকে।
আলহামদুলিল্লাহ মা, আমার তো পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর কিছু নাই, আমি রূপগঞ্জের মাটিতে থাকি, এই বাবা আমার সম্পদ রূপগঞ্জের মাটি, আমি ভাড়া থাকি, আমার কোনো কিছু নাই, আমি আল্লাহ আমি আছি, এই এতটুকু আমার সম্পদ। আমার আল্লাহ তাহলে মানুষ তো বলে আমাকে কিভাবে চলেন, আমি আল্লাহ তাহলে এতটুকুই শেষ। আমার জন্য দোয়া করবেন মা,
সন্তানের জন্য খুব কাজে লাগে, বাবা মা ছাড়া তো
বড় দুইটা মেয়ে খুব কষ্ট করে তারা লেখাপড়া করতেছে, দোয়া করবেন। এবং তাদেরকে ফেল করে দেওয়ার জন্য অনেক এসএসসি পরীক্ষাতে অনেক চেষ্টা করছে, আর এ প্লাস পাইছে আমার জন্য মেয়ে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমত। এবং আজগর সাহেব, আপনার সাথে আমরা কথা বলবো। হালিমা,
যেদিন আমার মেয়েরা লাস্ট পরীক্ষা দিছে সেদিন না খেয়ে গেছে ঘর থেকে গুরু।
এটা এটা আপনার না, আসলে এটা আমাদের সবার জন্য দুঃখের এবং লজ্জার। যার যাই হোক, যে মানুষগুলো আমাদের হয়ে ভেবেছিল, আমাদের হয়ে জীবন বাজি রাখতে এতটুকু কার্পণ্য করেনি, সে মানুষগুলোকেও ভালো রাখতে পারিনি আমরা। ভবিষ্যৎ আল্লাহ না করে কোনো ক্রাইসিসের সামনে দেশ পড়লে কেউ কে নতুন করে উদ্যোগী হবে।
আমি তো দিতে পারি না, একটু গুসা করে খাইয়া যায় না, দুনো মেয়ে চলে গেছে পরীক্ষায়, আর আমার দুনো মেয়ে
অনেক কিছুই শুনলেন আজগর সাহেব সম্বন্ধে, আপনার নতুন যে বন্ধু হতে যাচ্ছেন তার সম্বন্ধে আমার বন্ধুরা কি বলছে সেটাও আমার জানার দরকার আছে। কারণ বন্ধুরাই ফাইনালি কিন্তু ডিসাইড করবেন যে আসলে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপ হওয়া উচিত কিনা। এবং হালিমা, আপনার সম্বন্ধে টুকটাক একটু শুনে নিই শেষবারের মতো, এবং আজগর সাহেব সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে সেটাও একটু শুনি, তারপরে আপনাদের কাছ থেকে দুই তিন মিনিটের বিরতি নিব, তার মধ্যে রেজাল্ট নিয়ে এসে আপনাদের সামনে ডিক্লেয়ার করব। জি,
আসলে আঙ্কেল বললো ওনার দুই মেয়ে এ প্লাস পাইছে, সেই সাথে আমি একটু যুক্ত করি। গত 11 ডিসেম্বর আমার আসলে মাস্টার্সের রেজাল্ট হয়েছে, আমি মাস্টার্সের ফার্স্ট ক্লাস পাইছি একটা সার্টিফিকেট থেকে। এটা আমার বাবা শুনে দিতে পারে নাই, এটা আমার জন্য খুবই কষ্টের। আমার মা আমার জন্য দোয়া করতে পুরো, আমি আসলে এই মুহূর্তে আমি আসলে আমার মাকে আসলে এই ব্লেজিং স্টাইল ধরে দেখাই দিতে যে আমি আসলে কিছু করতে পারি, আমি আমার মার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সমাজের জন্য এবং
বিলাসিতার
মধ্যে আসলে বড় হয়েছি সেটা না, আমার বাবাও খুব সামান্য বেতনে চাকরি করত, তো আমার দুই বোনকে গ্রাজুয়েশন কমপ্লিট করাইছে, আমিও গ্রাজুয়েট হয়েছি, আমার ভাইও নেক্সট ইয়ারে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে। তো আসলে আমরা সবাই, আমার বাবা আমাদেরকে সম্পদ বানাই দিয়ে গেছে, আমাদের জন্য আসলে তেমন কিছুই করেন নাই।
আজগর সাহেব, আপনার তো মেয়ে ভাগ্য আলহামদুলিল্লাহ, যেই মেয়ের মেয়ের ছাপ পায় সেই দেখি ভালো রেজাল্ট করে। যেমন ভালো সুযোগ সুবিধা না থাকার পরেও দুই মেয়ে দেখেন যেমন রেজাল্ট করতেছেন, আরেকটা মেয়ের সান্নিধ্য পেলেন আজকের এই এফএম দোস্তি প্ল্যাটফর্মের মাধ্যমে, সেও কিন্তু ছাত্রী হিসেবে অনেক ভালো।
আমার একটা আকুল আবেদন,
জি,
উনি 9 মাসের এই যুদ্ধের ইতিহাসটা আমার শিশু জীবন যে জন্য বলার আমাকে একটা সুযোগ দিবেন গুরু, আমার আর কোনো দাবি নেই আপনার কাছে।
হবে, অবশ্যই হবে আজগর সাহেব,
প্রথম থেকে শেষ পর্যন্ত
তাই হবে।
বললাম না যে 3 দিন বললো শেষ হবে না, আমি চেষ্টা করবো 2-3 ঘন্টায় শেষ করার জন্য।
তাই হবে, আপনার জন্য সেই সুযোগই করে দেওয়া হবে আজগর সাহেব, এটা তো আমাদের জন্য বড় পাওয়া, এটা তো আপনি আমাদেরকে দয়া করতেছেন না, বরং আমি দয়া করবো সত্যি।
শুনতেছি গুরু, তাদের একটা জ্ঞান বাড়বে, তাদের একটা বুঝতে হবে, তারা একটা ইতিহাস পাবে।
আমরা আমরা দয়া পরবে হব আপনার এই কথা শুনতে পেলে। সবাই অনেক অনেক টেক্সট লিখতেছে আপনাকে ঘিরে, একটু বলেই একজন লিখেছেন,
একটা অনুষ্ঠান ছিল তারা আমরা দাওয়াত করছিল, তাদেরকে আমি যতটুকু আইডিয়া দিছি, এই ছেলে ছোট ছোট ছেলে মেয়েরা তারা যতটুকু আমরা দাওয়াত করছিল, তা আমি আধা ঘন্টা যা বক্তব্য দিয়েছিলাম, হুজুরও অবাক হয়ে গেছে যে উনারা বললো যে আপনাকে আমরা কিছুদিন একটা ক্যাশ দিয়েছি যাতে 1 কোটি টাকা আমার জন্য, যে ইতিহাস এখন যারা দুনিয়াতে আসছে এদের জন্য আমাদের তো ইতিহাস শেষ।
এবং সবাই কিন্তু আপনাকে অনেক শ্রদ্ধা করছে আজগর সাহেব, অলরেডি হাজার হাজার মেসেজ এসেছে আমাদের এখানে, যেখানে সবাই আপনার 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 প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। কেউ লিখতেছে যে আজগর সাহেব এবং হালিমা আপুর বাবা মায়ের সম্পর্কটা চিরদিন অটুট থাকুক, কেউ লিখছেন আপনার স্বাধীনতাকালীন যুদ্ধকালীন সময়ে আপনার ভূমিকা সেটি যে প্রশংসনীয় একটি ভূমিকা রেখেছিলেন তার জন্য কৃতজ্ঞতা পোষণ করছে, মানে অনেক অনেক বড় বিষয়। এবং সবকিছু মিলিয়ে আপনার আপনার প্রশ্নে মানুষের যে শ্রদ্ধা সে ব্যাপারগুলো প্রকাশিত হচ্ছে অনেক অনেক। এবং কেউ বলছেন যে মুক্তির মন্দির স্বপ্নতর আছে যে গানের একটা অংশ, এবং সেক্ষেত্রে বারংবার একটা কথা লেখার চেষ্টা করছে সবাই, সেটি হচ্ছে যে নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। এই যে 43 বছর পর
আল্লাহ পাক ভালো রাখে,
এটাই
মতন শক্তি আমার নেই।
আচ্ছা আপনারা আমাদের সাথে ফোনে থাকবেন, আমরা রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করতে যাচ্ছি এখন, ওকে? আপনারা আমাদের সাথে ফোনে থাকবেন যে আপনাদের এই সম্পর্ক, বাবা এবং মেয়ের এই রিলেশনশিপ, বন্ধুত্বের এই সম্পর্ক, সেটি মানুষ সাধারণ মানুষ যারা আমাদের লিসনার্স কমিউনিটির মেম্বার্স তারা কিভাবে চিন্তা করছে সেই রেজাল্টটাই আমরা এখন ডিক্লেয়ার করতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আর বাবা এবং মেয়েকে উদ্দেশ্য করে এই গানটি আপনাদের জন্য, এই গানটি চলতে থাকুক, গানটি শেষ হলে আমি ফিরে আসছি এবং রেজাল্ট ডিক্লেয়ার করব। ঠিক আছে হাজুর সাহেব, জি লাইনে থাকুন। হালিমা
চলে যাই ছোট্ট বেলা তোর পেরিয়ে আনি
This track was downloaded from fusionbd.com. Thank you.
আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
এক্স্যাক্টলি অনেক বন্ধুই আছেন আমাদের সাথে।
বাই দ্য ওয়ে রেজাল্ট কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে, আমরা তাদেরকে ফোনে আরেকবার নিই, নিয়ে রেজাল্টটা ডিক্লেয়ার করতেছি।
রাইট। এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে ফেসবুকে মোহাম্মদ মিল্টন এবং আছেন আব্দুল্লাহ আপন। উনি আমাদের এই অনুষ্ঠানটা অনেক পছন্দ করছেন, সেই কথাটি লিখেছেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বিজয় দিবসের শুভেচ্ছা বন্ধু আপনাকেও। মোহাম্মদ ফাহিম ইসলাম ইয়েস লিখেছেন এবং আছেন জামিল, উনিও ইয়েস ভোট দিয়েছেন। লিদন্য লিখেছেন যে ইয়েস, ওকে। আছেন মোহাম্মদ সাইদ, উনিও লিখেছেন যে 100% ইয়েস। অ্যান্ড আছেন এই মুহূর্তে রাসেল, উনিও ইয়েস ভোট করেছেন। আছেন আমাদের সাথে আলম সোহেল, উনিও ইয়েস ভোট করেছেন। আছেন হাবিবুর রহমান মিল্কি, অসংখ্য ইয়েস দিয়েছেন। এবং আছেন এই মুহূর্তে যিনি যুক্ত হলেন তিনি হচ্ছেন শামীম হাসান, উনিও ইয়েস ভোট দিয়েছেন আমাদেরকে। আছেন রফিকুল হাসান, ইয়েস ভোট। আমি তো কোনো নো ভোট দেখতে পাচ্ছি না। এনিওয়ে আছে এই মুহূর্তে মাহমুদুল কবির, ইয়েস ভোট দিয়েছেন। আছেন নিঝুম ফাহিম, উনি স্যালুট জানিয়েছেন আমাদের এই বাবাকে। আছেন এই মুহূর্তে আতিক, ইয়েস ভোট জানিয়েছেন। এবং হাবিবুর রহমান, উনি আবারও অনেকগুলো অনেক অনেক ইয়েস ভোট দিয়েছেন। এবং আছেন মোহাম্মদ জসিমউদ্দিন, তিনিও ইয়েস ভোট দিয়েছেন। আলমগীর মোল্লা ইয়েস ভোট। এবং আছেন রফিক লিখেছেন, উনিও ইয়েস ভোট দিয়েছেন। আবু বক্কর মুন্সি ইয়েস, এবং 100% 1000% ইয়েস এটাই জানিয়েছেন বন্ধু। কমেন্ট মানে ভোটিং টাইমটা বোধ হয় আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, তো আপনি আপনার অন্যান্য কমেন্টস গুলো কিন্তু এই মুহূর্তে করতে পারেন। একটু পরে কিন্তু আমরা আরো যে দুজন বন্ধু আছে তাদের কথা শুনবো, তো আপনি অবশ্যই আমাদের ফেসবুকে যে অফিসিয়াল প্যান।
এখন এই পেয়ার কে ভোট করার আসলে কোনো আবশ্যকতা নেই, ভোটিং টাইম ইজ ওভার, অলরেডি ভোটের রেজাল্ট আমাদের হাতে।
ওকে,
এবং আমরা রেজাল্ট ডিক্লেয়ার করতে যাচ্ছি, তার আগে
আমি একটু টেক্সট পড়ে নিই। আর যে জানাচ্ছিলাম যে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি আপনাকে জানাচ্ছিলাম, সেটা হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করা আছে অবশ্যই বন্ধু সেই পোস্টটিতে লাইক করবেন, কমেন্টস করবেন যত খুশি ততবার। আর যদি আপনি পোস্টটি শেয়ার করতে চান আপনার বন্ধুদের কাছে, তাহলেও শেয়ার করতে পারবেন যত খুশি ততবার। এবং এই পোস্টে আপনি দেখবেন যে একটি লিঙ্ক অ্যাড করা আছে, তো আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই যদি আপনি আমাদের FM দোস্তি কমিউনিটির একজন মেম্বার হতে চান, তাহলে এই যে ফর্মটি আসবে সেই ফর্মটি ফিল আপ করলেই আপনি আমাদের এই কমিউনিটির মেম্বার হতে পারবেন। এবং ফেসবুক ইউজার যদি আপনি না হন, তাহলে আপনাকে আমাদের ওয়েব পেজের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে www.dhakafm904.com। এই পেজটিতে গেলে FM দোস্তি কমিউনিটির রেজিস্ট্রেশন নামে একটি বক্স আছে, তো সেই বক্সটিতে ক্লিক করলেই আপনি আমাদের সেই ফর্মের পেজটি পেয়ে যাবেন। তো সেই ফর্মে যে সমস্ত ডেটা আছে সমস্ত ডেটাগুলো সুন্দর করে ফিল আপ করলেই আপনি আমাদের কমিউনিটির একজন মেম্বার হয়ে যাবেন।
রেজাল্ট ডিক্লেয়ার করছি বন্ধু। এবং অবশ্যই আমার সাথে ফোনে আছেন হালিমা এবং আজগর সাহেব।
জি,
রেজাল্ট শুনবার জন্য এক্সাইটেড রাইট আজগর সাহেব?
জি জি গুরু।
আচ্ছা, রেজাল্ট বলতে যাচ্ছি কিন্তু যে সাধারণ মানুষ কি বলেছেন আপনাদের সম্বন্ধে, আপনাদের এই মেয়ে এবং বাবার ফ্রেন্ডশিপটা হবে কি হবে না, তারা কি চেয়েছে, আমি সেটা ঘোষণা করতে যাচ্ছি। হালিমা, আপনি আছেন আমাদের সাথে ফোনে?
জি।
এবং যথারীতি এক্সাইটেড জানবার জন্য যে কি রেজাল্ট হতে যাচ্ছে, তাই তো? ঘোষণা করতে যাচ্ছি আমি এখন রেজাল্ট, জেনে খুশি হবেন আকবর সাহেব এবং হালিমা যে 97% লিসনার আপনাদেরকে আপনাদের পক্ষে ভোট দিয়েছেন, তারা ইয়েস 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 বলেছে। এক্স্যাক্টলি, সবাই চেয়েছে আজগর সাহেব এবং হালিমার মধ্যে বাবা এবং মেয়ের এই চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা তৈরি হোক, যেখানে হালিমা তার 1 বছর 4 মাস আগে হারিয়ে ফেলা তার বাবাকে ফিরে পাবেন আজগর সাহেবের এই এই মানুষটির মধ্য দিয়ে। আবার অন্যদিকে অন্যদিকে আজগর সাহেব হালিমার মতো মেয়ের মাধ্যমে এই দেশের প্রতি হয়তো অনেক ভালোবাসা অনেক অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, বিনিময়ে হয়তো মনের কোনো একটা গভীরে অভিমান থাকলে থাকতেও পারে, সেই অভিমানটা যেন না থাকে, দেশের হয়ে হালিমা ভালোবাসা দিয়ে সেই অভিমানটা বাবার মন্দ থেকে পুষিয়ে দিবেন, সেই আশাটাই করবো হালিমার কাছ থেকে। বিদায় নেব দুজনের কাছ থেকে শেষ মুহূর্তে। আজগর সাহেব, সবকিছু মিলিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে, আপনার বন্ধুদেরকে উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য, স্পেশালি আপনার মেয়ে হালিমাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
হ্যাঁ গুরু, আমার বলার উদ্দেশ্য এটাই, আমি তো বলার তো সুযোগ পেলাম যে যুদ্ধের ইতিহাস আমি কি শিখি পরিমাণ বলার সুযোগ পেলাম, যত
একটা দিন সুযোগ হবে, সুযোগ একটা দিন হবে, কথা দিলাম।
তে ছোটাদেরকে আমি এই কথাটাই বলবো যে বিশেষ করে আজ দুনিয়া থেকে যারা এই দেশের জন্য বিদায় হয়ে গেছে, তাদের জন্য কিছু করা মানে দোয়া করা, আর কিছু তাদেরকে তো আর কিছু কেউ দিতে পারবে না, কেউ কিছু দিতে পারবে না, যে তাদের রক্তর বিনিময়ে যে আজকে আমরা এই দুনিয়াতে বাস করে খেতেছি, এর পরিপ্রেক্ষিতে তারা দোয়া পাওয়ার মালিক। শ্রোতাদের কাছে আমার এটি আকুল আবেদন, শহীদদের জন্য দোয়া করবেন। আর আমরা কিছু মুক্তিযুদ্ধ আছি, ওইটা আর 4-5 বছর দুনিয়াতে বিদায় হয়ে যাব, ওইটা কালকেও চলে যেতে পারি বলা যায় না, অনেকেই নাই সাথীওয়ালা ভাই, অনেকেই নাই, শেষ হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক, আর কয়দিন রাখবে যে আল্লাহ পাকই জানে, আমি জানি না, তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যে আমার শরীর গতরটা ভালো রাখে। মাঝে মধ্যে পড়ে থেকে ছেলে মেয়েদেরকে আমি শ্রম দিতে পারি না, তাদেরকে হেল্প করতে পারি না, একটু কষ্টে পড়ে যায়, একটু দোয়া করবেন আমার জন্য।
জি অবশ্যই দোয়া করি। আর আপনার মেয়ে হালিমাকে উদ্দেশ্য করে কিছু? জি আজগর সাহেব, আপনার মেয়ে হালিমা কিছু শোনার জন্য অপেক্ষা করছে।
আর আমার সদ্য গুরু বাবাজির কাছে আকুল আবেদন রইল যে পুরো ইতিহাসটা 9 মাসের আমাকে বলার একটু সুযোগ।
জি অবশ্যই অবশ্যই একদিন সুযোগ হবে। হালিমাকে উদ্দেশ্য করে কিছু বলুন, অপেক্ষায় আছে আপনার। আপনার
বাবাজি আজকে আমি 13 মাস ধরে এই প্রোগ্রামটা শুনি আপনার, আমি লেখাপড়া তো সেরকম জানি না যে মেসেজ দিলে আমি কিভাবে মেম্বার হতে, আমাকে একটা ছেলে বুদ্ধিছে আপনি সরাসরি অফিসে যান, যে গিয়েছিলাম যাই একজন লিখে তারপরে আমি দিয়ে আসছিলাম।
আচ্ছা যাই হোক, এটা উনি বুঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি, উনি আমাদের সাথে কানেক্টেড ভালোবাসার বাংলাদেশে এবং তারই রিফ্লেকশন হচ্ছে এফএম দোস্তি। আমরা বিদায় নিতে যাচ্ছি হালিমার কাছ থেকে। হালিমা শেষ মুহূর্তে আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এবং স্পেশালি টোটাল লিসনার্স কে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
গুরু আসলে সবাইকে শুভকামনা রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, দেশের মানুষের জন্য কিছু করতে পারি। আর অবশ্যই আমার খুব ইচ্ছা থাকবে যে একজন মুক্তিযোদ্ধাকে সামনাসামনি দেখা এবং তার সাথে আমার বন্ধুত্ব যে হয়েছে এটা যেন আমি আজীবন ধরে রাখতে পারি, সবাই দোয়া করবেন আমার জন্য।
থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি এবং আপনাদের দুইজনের অবশ্যই দেখা করার সুযোগ হয়ে যাবে, আমরা একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনাদের পারস্পরিক সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দেবো। আজ বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে, আবার দেখা হবে সেই প্রত্যাশা সামনে রেখে। ভালো থাকবেন সবাই, অনেক দোয়া সবার জন্য। স্মরণ করছি শহীদ জুয়েলকে, শহীদ জুয়েল উনি বীর বিক্রম, আমাদের অনেক অনেক শ্রদ্ধার্ঘ এই মানুষটিকে ঘিরে। শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল 1950-1971 এই সমকালীন সময়ের মধ্যে যে কীর্তিগাথা, যে সাফল্যগাথা তৈরি করেছেন, যে ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছেন আমাদেরকে, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কাত্তরে, যারই শ্রদ্ধার স্মারক হিসেবে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে তাকে। তিনি শহীদ, তিনি না ফেরার দেশে, কিন্তু বিশ্বাস করি তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে কাছ থেকে দেখছেন। অনেক শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা এই মানুষটিকে ঘিরে। এই মানুষটির দারুণ একটি প্রতিভা ছিল, যিনি খুব ভালো ক্রিকেট, যেমন আজকে গোটা বিশ্বের বড় মঞ্চে ক্রিকেটের বিভিন্ন সাফল্য কথা একের পর এক ঘটে চলেছে। এই মানুষটি পৃথিবীতে বেঁচে থাকলে হয়তো এই সাফল্য গাথার সাথে আরো অনেক বেশি পালক যোগ করতে পারতেন। দারুণ দুর্দান্ত প্রতাপে এই মানুষটি একটা সময় বিভিন্ন ভাবে এই মাঠ কাঁপিয়ে চলেছেন। এই মানুষটিকে শ্রদ্ধা জানানোর, এই মানুষকে ট্রিবিউট দেওয়ার একটি দারুণ উপলক্ষ আমাদের সামনে এসেছে বন্ধু। এবং যে উদ্যোগটি সামনে থেকে গ্রহণ করেছে ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার জুনায়েদ পাইকার, তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই মানুষটিকে ট্রিবিউট জানানোর ইউনিক একটি চিন্তা সামনের দিকে তারা নিয়ে এসেছেন। এবং আপনারা ইদানিংকালে ফেসবুক বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ামগুলোতে দেখতে পাবেন শাকিব, নাসির, মুশফিক অনেকেই। আমি কিছুক্ষণ আগেও আনিসুল হক ওনাকেও দেখলাম, জুয়েল 71 বাংলাদেশের যে ক্রিকেটের যে জার্সি, জাতীয় দলের জার্সি, সেই জার্সিতে জুয়েল নাম এবং নিচে 71 লেখা, এটা ডেডিকেট করে দেয়া এই 71 জুয়েল এই জার্সিটা শুধুমাত্র তুলে থাক এই মানুষটির জন্য শ্রদ্ধার সাথে। এবং আমরা স্মরণ করি তাকে, যেটার মাধ্যমে আমরা হয়তো তাকে শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস খুঁজে পাবো। এবং এখন যারা ফেসবুকে আছেন www.facebook.com/ঢাকা FM 904 এই আইডিতে, অলরেডি আপনারা দেখছেন যে এই পোস্টটিতে আমি নিজেও জুয়েলের এই 71 এই জার্সিটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে বিভিন্ন জনের সিগনেচার দেয়া, অটোগ্রাফ দেয়া, যে অটোগ্রাফ হলো বাংলাদেশে বিভিন্ন ক্রিকেটের বিভিন্ন দিকপাল ক্রিকেটারদের, সেই অটোগ্রাফগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে মানুষটিকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান জানাচ্ছি। প্রথমে আমি ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার জুনায়েদ পাইকারের সাথে একটু কথা বলবো তার এই উদ্যোগের বিষয়টা নিয়ে, এবং সেটিকে আমরা প্রমোট করতে পেরে সত্যি অনেক বেশি আনন্দিত এবং গর্বিত, এবং সত্যি অনেক ভালো লাগতেছে যেরকম এরকম একজন বীর বিক্রম খেতাব প্রাপ্ত একজন শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলকে কোনো না কোনো ভাবে আমরা আমাদের পক্ষ থেকে সম্মান জানাতে পারছি। মিস্টার জুনায়েদ পাইকার
জি, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। সব মিলিয়ে এই ক্যাম্পেইনটা সম্বন্ধে যদি আমাদের কাছে একটু ওভারভিউ দেন।
জি, আসলে আমরা একটা প্ল্যান করছিলাম যে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা কি করতে পারি, আমাদের ক্রিকেট রিলেটেড কারা মুক্তিযোদ্ধা আছেন বা কারা সে সময় অবদান রেখেছিলেন। তো সে সময় আমরা খুঁজতে যে আমরা যেটা ফিল করলাম যে আমরা সবসময় স্টেডিয়ামে গেলেই দেখতে পাই দুটো নাম, শহীদ জুয়েল স্ট্যান্ড আর শহীদ মুস্তাফ স্ট্যান্ড, যেটা আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু আসলে জানি না তাদের সম্পর্কে, একদমই জানি না সত্যি কথা যেটা। তো আমরা ভাবলাম যে তাদেরকে আমাদের জানা উচিত প্রথমত, কারণ তারা তাদের শহীদ তাদের জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য। তখন আমরা তার সম্পর্কে ইনফরমেশন ঘাটতে থাকলাম, কিন্তু খুবই অল্প ইনফরমেশন পাওয়া গেল, যেখানে আমরা জানতে পারলাম যে তিনি ছিলেন একজন খুব তুখর ওপেনিং ব্যাটসম্যান ছিলেন সে সময় পাকিস্তানের সময়, উনি আজাদ বয়েজের হয়ে খেলছেন মোহামেডানের হয়ে। তারপর ওনার আসলে তখন যে ট্যালেন্ট ছিল তার ন্যাশনাল টিমে খেলার কথা ছিল, কিন্তু আমাদের যে বৈষম্য ছিল সে সময় এ কারণে সেই তিনি সুযোগটা পাননি। তো সেই সময় যখন 71 শুরু হয়ে গেল, 71-এ মোস্তাক, শহীদ মোস্তাক যিনি হচ্ছেন আজাদ বয়েজ ক্লাবটাকে যিনি গড়েছিলেন, তো তার মৃত্যু তাকে খুব ইফেক্ট করে, মানে তার লাশটা পড়েছিল তার ক্লাবের কাছে। তো সেখানে তিনি যখন সেটা দেখলেন, তিনি তখন প্রতিজ্ঞা করে ফেললেন যে তিনি যুদ্ধে যাবেন, এটা একটা প্রতিশোধ নেবেন। তারপর তিনি যুদ্ধে চলে গেলেন, এবং যুদ্ধে যাওয়ার পর তিনি সেক্টর 2-তে ছিলেন, এবং ক্র্যাক প্ল্যাটুনের সদস্য হিসেবে তিনি যখন আবার দেশে ঢুকলেন ঢাকা শহরে বিভিন্ন অপারেশনে, সে অত্যন্ত বীরত্বের সাথে তিনি যুদ্ধ করেছেন। এবং একখানে দেখা গেছে তিনি একটা অপারেশন থেকে ফেরার পথে অতর্কিত হামলায় রাজাকার এবং পাক বাহিনীর তার হাতে 3টি আঙুল ক্ষত বিক্ষত হয়ে যায় আর কি, বুলেটের আঘাতে। তো সেই সময় তো তিনি যখন ডক্টরের কাছে যান, তার কিছু আমরা সেই সময়টা কমেন্টস ওখানে পাই সার্চ করে, যে তিনি বলতে থাকেন যে আমার আঙুলটা এরকম হলে আমি খেলবো কিভাবে দেশের জন্য, না আমার এই স্বপ্নটা কি পূরণ হবে দেশের জন্য খেলা, আমার হাতটা এই অবস্থা হয়ে গেল। এবং তখন পর্যন্ত তার এরকম একটা স্বপ্ন ছিল যে দেশ স্বাধীন হবে, আমি দেশের হয়ে খেলবো। এরপর তো সে আমরা জানি যে আনিসুলের মা উপন্যাসে যে আজাদের কথা বলেছে তার বাসায় তিনি ছিলেন, চিকিৎসা নিচ্ছিলেন, সেখানে রাজা গাড়া তাদেরকে ধরিয়ে দেন কি তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে অনেক মর্মস্পর্শী অনেক ঘটনা, তাকে অনেক কষ্ট দেওয়া হয় ইনফরমেশন বের করার জন্য এবং দেখা যায় পরবর্তী তাকে আর আমরা পাইনি, তাকে তারা মেরে ফেলেন, তার লাশও আমরা খুঁজে পাওয়া যায়নি পরে। তো এই যে আমরা এটা পড়ার পরে জিনিসটা এতটা ইমোশনাল ছিল এবং আমরা তখন জানলাম যে তার রুমমেট ছিলেন রকিবুল হক। রকিবুল হাসানের কাছে আমরা গেলাম, স্যারের কাছে যেয়ে বললাম স্যার আপনার রুমমেট ছিলেন সে সময় তার সম্পর্কে জানতে চাই, তিনি আমাদের বিস্তারিত তার সম্পর্কে বললেন তার কতটা ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং এই যে যুদ্ধে তার বিশাল অবদান। এবং তখন থেকে মনে হলো যে আমরা তার জন্য কি করতে পারি, সাপোর্ট আর বা তাকে সম্মান জানানোর আর কি ওয়ে থাকতে পারে। তখন আমরা ভাবলাম যে আমরা এটাকে ফেসবুকের মাধ্যমে, যেহেতু আমাদের ফেসবুকে একটা বড় নেটওয়ার্ক আছে, ক্রিকেটের সব প্লেয়াররা অনেকে জড়িত এখানে, তো আমরা এটাকে প্রমোট করি, জানাই যে আসলে ইনি হচ্ছেন শহীদ মুস্তাক, আপনাদের দেখা উচিত। এটা চিন্তা করছি মাথায় আসলে শুধু যদি আমরা একটা রিপোর্ট আকারে দিই অনেকে ইগনোর করবে, হয়তো করবেই না। তো সেক্ষেত্রে আমরা তখন ভাবলাম যে এটাকে আরেকটু চেঞ্জ করে, তখন আমাদের মাথায় আসলো যে আমরা কেন অনেক দেশে দেখা যায় এরকম যে ফুটবল যেমন ব্রাজিলে 10 নম্বর জার্সি পেলে ওটা উৎসর্গ করা, এরকম অনেক দেশের আছে। তা আমাদের দেশে কেমন একটা ওনার জন্য একটা জার্সি, ওনার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলার, দেশের একটা জার্সি তার নামটা যদি আমরা দিতে পারি এটা একটা বিরাট রেসপেক্ট হবে তার জন্য। এটা থেকে আর কি আমরা একটা প্ল্যান করলাম, আমরা তখন প্ল্যান করলাম যে একটা জার্সি, এখন এই জার্সিটাও একটা এমন জায়গা থেকে আমরা কালেক্ট করবো, তাকে আমরা যেটা করলাম আমাদের ন্যাশনাল টিমের যে ডিজাইনার টি শার্টে তাদের সাথে যোগাযোগ করলাম, ওনাকে বললাম আপনি আমাদের জার্সি ডিজাইন করেন, আপনি তাকে শহীদ জুয়েলের জন্য আপনাদের একটা জার্সিতে তার নাম 71 নম্বর জার্সি, যেহেতু 71 আমাদের একটা সে সময় তিনি মারা গেছেন, 71 নম্বর জার্সি এবং লিখে আমাদেরকে যদি আপনি দিতেন, কারণ আমরা তাকে সর্বোচ্চ সম্মানটাই দিতে চাচ্ছিলাম এবং সে তিনি রাজি হয়েছিলেন। তিনি আমাদেরকে তাদের ফ্যাক্টরি থেকে যেখান থেকে ওয়ার্ল্ড কাপের টিশার্ট বাংলাদেশ টিমের টিশার্ট প্রোভাইড করায় সেখান থেকে তিনি আমাদের টিশার্টটা দিলেন তার নাম দিয়ে, এবং তারপর আমরা শুরু করলাম এটাকে। এত বড় করে প্ল্যান ছিল না, আমরা শুরু করেছিলাম খুবই ব্যাংলাম, তখন আমরা গেলাম আমরা সাকিবের কাছে গেলাম, রকিবের গেলাম, তামিল, প্রত্যেকে খুব সুন্দরভাবে আমাদের জিনিসটাকে সম্মান জানালো এবং প্রত্যেকে এই সুযোগটা আচ্ছা থাকা বললাম সম্মান জানালো। এভাবে আমরা লাস্ট টু ডেজে আমরা চেষ্টা করছি সর্বক্ষেত্রে, যেমন অভিনয় মোশাররফ করিমের কাছে গিয়েছিলাম, আমরা সিঙ্গার বেইজ বাবা দিদি সুমন ওনার কাছে গিয়েছিলাম, হামিনা আমাদের কাছে, আমরা আনিসুল হক, আমরা প্লেয়ার্স, আমরা অনেকগুলো জার্নালিস্ট, সবার সাথে আমরা যোগাযোগ করে জিনিসটাকে তাদেরকে আর কি তাদেরকে দিয়ে আমরা অনার জানাতে চাইছি শহীদ জুয়েলকে, মানে তারা তার টি শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে, এটাই একটা আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে তারকে অনার জানানো হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই। যেমন আপনার কাছেও আমরা এই জিনিসটা আপনার হাতেও তুলে দিয়েছিলাম, মানে আমরা এভাবে প্রতিটা সেক্টর থেকে তার প্রতি সম্মান জানানোর চেষ্টা করেছি, এভাবেই আর কি আজকে তাদের আমরা প্রতি 16 ডিসেম্বরে তাদের সম্মানে খেলা হয় স্টেডিয়ামে, শহীদ জুয়েল 11 এবং মুস্তাক 11। সেখানে আমরা শহীদ জুয়েল টিমে যারা ছিলেন প্রত্যেককে আমরা টি শার্টটা দিয়ে, গ্রুপ ফটোদের ছিল তারা সব অটোগ্রাফ দিয়েছে এবং তারাও জিনিসটা অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এন্ড অফ দ্য ম্যাচ যখন বিসিবি প্রেসিডেন্ট এসেছেন তাদেরকেও জানাচ্ছিটা রিকোয়েস্ট করেছেন যে এরকম সেটা করা যায় কিনা, এটাকে অফিসিয়ালি, যেহেতু আমরা তো একটা সাপোর্টার আমাদের আবেগ থেকে জিনিসটা করেছি, বাট অফিসিয়ালি করার তো আমাদেরও কোনো ক্ষমতা নেই এবং আমরা পারবো না, আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারি। সেক্ষেত্রে তিনিও আশ্বাস দিয়েছেন যে এরকম একটা খুব ভালো একটা প্রস্তাব, তিনি হয়তো এটা বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ করবেন, এটা নিয়ে হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি টোটাল আমাদের প্রোগ্রামটা ছিল, আমাদের জার্সি 71 প্রোগ্রামটা।
ইয়েস লিসেনার্স, আমাদের সাথে কথা বলছেন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার জুনায়েদ। জুনায়েদ আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে অনেক অনেক ক্রিয়েটিভ একটা বিষয় সামনের দিকে নিয়ে এসেছেন যার সাথে ঐতিহাসিক চমৎকার একটি সত্যতার মেলবন্ধন সৃষ্টি করেছেন। আমি সত্যি অবাক হচ্ছি আপনার থট প্রসেস দিয়ে, আমি দারুণভাবে উচ্ছ্বসিত হয়েছি আপনার কাজের এই প্ল্যানিংটা নিয়ে, কারণ এইভাবে চিন্তা করবার জন্য যে মনশীলতা প্রয়োজন সেটি আপনার আছে আসলে বোঝা যায়। এবং ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদটি একটি যোগ্য মানুষের দখলে আছে সেটা শুনে আবার আশ্বস্ত হচ্ছি, কারণ ক্রিকেট নিয়ে বহু রকমের ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটতে দেখেছি এবং ঘটবে বলে আশঙ্কা মনের মধ্যে থেকে যায়। তাই ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই দায়িত্বপূর্ণ পদটাতে দায়িত্ববান বিবেচক মানুষের বড় বেশি দরকার, আশ্বস্ত হচ্ছে এটা ভেবে যে আপনি এই পদটির দায়িত্বে আছেন এবং যে উদ্যোগটা আপনি গ্রহণ করেছেন চমৎকার একটি উদ্যোগ। কারণ একটি মায় মানুষটা যদি হয়তো আজকে যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার নির্যাস, তার জীবন চরিত্র, তার পুরোটা উপাখ্যান জুড়েই থাকতো ক্রিকেট। সেই মানুষটি উপর থেকে যদি আমাদেরকে দেখে জেনে খুশি হবে যে তাকে আমরা ভুলিনি, তার স্বপ্নকে আমরা ভুলিনি, তার পথ চলাকে ভুলিনি। তাই জুয়েল 70 অন নামের এই ক্যাম্পেইনটা আমরা কিক করেছি এবং অবশ্যই এটা সাকসেসফুল হবে। অবশ্যই এটার মাধ্যমে বীর বিক্রম শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলকে আমাদের পক্ষ থেকে সম্মান জানানো হবে। এখন ফোনে নিচ্ছি মিসেস সুয়াইয়া খান, বড় বোন জুয়েলের, শহীদ আলম আব্দুল হালিম চৌধুরী জুয়েলের বড় বোন, তার সাথে আমরা একটু ফোনে যোগাযোগ করবার চেষ্টা করছি এবং এই শ্রদ্ধার জায়গাটা তার কাছেও পৌঁছে দিচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এফ এম দোস্তির এই প্ল্যাটফর্ম থেকে। মিসেস সুরাইয়া খান, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলের বড় বোন, জি আপনাকে স্বাগত জানাচ্ছি এফ এম দোস্তির এই প্ল্যাটফর্ম থেকে। এবং এইটার অনেক বেশি হকদার হচ্ছে সেই মানুষটি যে মানুষটা আমাদের সাথে এখন ফোনে আছে, মিস্টার জুনায়েদ পাইকার। জুনায়েদ ফোনে আছেন?
জি আছি।
জি, আপনার এই উদ্যোগের কথা অলরেডি সুরাইয়া খান একনলেজ করেছেন যে আসলে তার ভাই যে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য নিজের জীবন বিলীন করে দিতেও পিছপা হননি, তাকে যে আমরা ভুলিনি, তাকে যে আমরা স্মরণ করার একটা উপলক্ষ তৈরি করেছি, আমরা ট্রিবিউট দেওয়ার একটা ইউনিক ফর্ম্যাট তৈরি করেছি এই জুয়েল 71 জার্সি, সেটির জন্য উনি কৃতজ্ঞতা পোষণ করেছেন। জি, আপনি যদি একটু কথা বলেন আমাদের মিসেস সুরাইয়া খান ম্যাডামের সাথে।
আপনাকে ধন্যবাদ, আজকে আমাদের এই প্রোগ্রামে আপনি সাথে থাকবেন। আসলে আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ছি যে আসলে কি বলবো, কারণ
হ্যালো
যে আসলে আপনার আবেগের জায়গায় কিন্তু একেবারেই পরিষ্কার, কেউ ভাবে না এভাবে, আপনারা ভেবেছেন দেখে আমরা সত্যি খুব আনন্দিত। যে আমরা হয়তো দেখি যে কার সাথে কার কোন একাদশের খেলা হচ্ছে, দ্যাটস ইট, এর বাইরে যে যেতে হয় এভাবেই চিন্তা কেউ করেন। আপনি চিন্তা করেছেন, আপনি খবর নিয়েছেন, ফাইনালি ক্যাম্পেইনটা কিক করেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। জোনায়েদ, আমরা সত্যি খুব খুশি আপনার এই অ্যাক্টিভিটিসটা নিয়ে এবং আমরা এটা প্রমোট করতে পেরে খুশি।
প্রতি বছরই খেলা হয় কিন্তু আমি কখনোই আমরা জিনিসটা পাই না যে আসলে তাদের সম্পর্কে বা কিছু থাকে না। আমরা আজকে যেটা করেছিলাম, আমরা তার আমরা সবার কাছে ইনফরমেশন নিয়ে প্রায় দুই পাতার একটা আমরা রিপোর্ট তৈরি করেছি এবং এটা আমরা স্টেডিয়াম নিয়ে গিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য যে আপনারা আসলে দেখেন তার সময় যেমন খেলা দেখছে সবাই, কিন্তু আমরা আসলে তাদের হিস্ট্রিটা ওইভাবে জানি না। আমরা এই জন্য আজকে অনেকগুলো প্রিন্ট আউট নিয়ে গেছিলাম, কয়েকশো প্রিন্ট আউট নিয়ে আমরা গ্যালারিতে যাচ্ছি লজ্জার বিষয় যে আমরা এটা জিনিসটা এতদিন ধরে জানি না। আমরা ক্রিকেট ভালোবাসি, আমাদের ক্রিকেটের জন্য আমাদের ক্রিকেটের অঙ্গনের একজন এত বড় লোক যার এত স্বপ্ন ছিল খেলার, দেশের জন্য জীবন দিয়েছে, আমরা কিভাবে জিনিসটা ইগনোর করছি এতদিন, জিনিসটা খুব দুঃখজনক। আমার নিজের কাছে লজ্জা লাগছে আর কি, আমরা জানতাম না কেন।
জি, ফাইনালি আমরা দেরি করেছি কিন্তু জিনিসটা আমাদের অগোচরে একেবারে চলে যায়নি, এটি আসার খবর। সুরাইয়া খান, শেষ মুহূর্তে সবাইকে উদ্দেশ্য করে যদি কিছু বলেন আপনি।
আমার ভাই জুয়েল আমার দুই বছরের ছোট, তারপর ও ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে খুব পছন্দ করত, পড়ালেখার থেকে ক্রিকেটের প্রতি তার বেশি আগ্রহ ছিল, সবসময় খেলতো। আমাদের বাসার বাড়ির সামনে অনেক বড় জায়গা ছিল, তখন আমাদের সাথেও মাঝে মাঝে খেলতো, আমরা তো ব্যাট ধরতে পারতাম না, বলই পারতাম না, তবু খেলতো। কিন্তু ওই যে লিবারেশনের সময় যখন ওই যে 25 মার্চের যে ঘটনা, সেই ঘটনার সময় তো ওই যে সারা রাত ব্যারিকেড দিয়েছে হাটখোলা রোডে, আমরা ওইদিকে থাকতাম হাটখোলা রোডের ওইদিকে, পুরা রাস্তায় সারা রাত ব্যারিকেড দিয়েছে তারা। তারপরে সে তো চলে যাবে ইন্ডিয়াতে ট্রেনিং নিতে, তা আমাদের তো মা তো কিছুতে রাজি হয় না। তারপরে একটা ওর একটা ছবি বিরাট করে বাঁধায় নিয়ে এসে মাকে বললো কি এটা আপনি রাখেন, আমি যদি না থাকি তাহলে এটা আপনি দেখবেন। তারপরে একবার পূর্ব করাচিতে খেলতে গিয়েছিল, করাচি থেকে এসছে, এসে আমাকে বলে কি যে তখন পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আমাদের দেশকে শোষণ করে নিয়ে ওরা করাচিতে কির সোনার সোনার দেশ বানাইছে। তো তখনই আমি বুঝছি ওর মধ্যে একটা দেশপ্রেম ছিল, এবং আমাদের বলেছে কি তোরা ওই পাকিস্তানের জিনিস ব্যবহার করবি না। এই দেশপ্রেম ছিল দেখেই সেই ওই যুদ্ধে সে ঝাঁপায় পড়তে পেরেছে। তারপরে ওই যে যখন ফার্ম গেটের অপারেশনটা যেদিন করলো, ওই দিন ও এসে অনেক মানে অস্বাভাবিক একটা ভাব করতেছিল, খুব অস্থির অস্থির ভাব ছিল। দেশে আমার আম্মা আব্বাকে বলতেছে কি আমরা চার বোন ছিলাম, বলকে ওদের তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেন। তা আমরা দেশে আমাদের জোর করে পাঠালো দেশে, দেশে পাঠিয়ে দেওয়া। তো ওর হয়তো ই ছিল যে যদি আমাদের বাসে রেড হয় তো আমাদের কোনো ক্ষতি হবে, এর জন্য আর ওদের আমাদের দেশে জোর করে পাঠিয়ে দিল। তারপরে ওই ওখানে তারপরে একদিন যে গ্রেনেড হাতে যে হাত যে গ্রেনেড না কি সে হাত পদাই হয়ে গেছিল, তখন সে ওই আলমদের কাটানে আলমদের বাসা ছিল কিছুদিন, ওই হাতে চিকিৎসা করছে, ওখানে কেউ ডাক্তার ছিল একজন যে চিকিৎসা করতো ওনার। তারপরে ওদিন রাত্রেবেলা অনেকদিন হয়ে গেছে, তা মার সাথে দেখা করে না। তারপর ওই দিন ওদের বাসা থেকে বলে আসছে যে আমি মার সাথে দেখা করতে যাচ্ছি। তো অন দা ওয়েতে বড় মগবাজারে আজাদের বাসায় গিয়েছিল ওদিন সন্ধ্যার সময়। তারপর আজাদ আমার রাত্রিবেলা খাওয়া টাওয়ায় বলে কি তোর যাইস না রাত্রেবেলা, বাসায় থাকে বাসায় থাক। তখন আরো লোকজন আরো মুক্তিযোদ্ধারা ছিল। তারপর ওইখানে রাত্রেবেলা তো ওই যে রাজাকাররা ইনফরমেশন পাঠিয়ে দিছিল, তারপরে আর্মি এসে রেড করে ওদের সব ধরে নিয়ে গেছিল। তারপরে ওই আমরা খবর পেলাম, তারপর ওই ওরে রমনা থানায় দেখেছিল ওদের কয়েকজন, রমনা থানায় দেখেছিল। তারপরে ক্যান্টনমেন্টে নিয়ে যেত সকালবেলায়, ভোর সকালে ক্যান্টনমেন্ট নিয়ে যেত, ওখানে অনেক টর্চার করতো কথা বের করার জন্য। মনে হয় ওর মধ্যে কিছু বলে নাই, মানে কথা বের করতে মনে হয় পারে নাই ওর কাছ থেকে। তো এরকম দুই তিন দিন ওখানে নিয়ে গেছে, আবার রমনা থানায় পৌঁছে দিয়ে গেছে। তা আমার বাবা এই ভোরবেলা অনেক ভোরে রমনা থানায় যেত, গেলে পরে ওইখানে ওই এই বাঙালি পুলিশরা ছিল না, ওরা সাহায্য করে দিত, মানে জুয়েলের সাথে দেখা করার ব্যবস্থা করে দিত। তো এরকম কয়েকদিন দেখা করেছে। সেপ্টেম্বর মাসে দুই তারিখে যখন গেল আর দেখা পায়নি, মানে ওই ক্যান্টনমেন্ট থেকে মানে আর আনে নাই ওইখানে, বোধ হয় ওই দিনে হয়তো মেরে ফেলেছে। এই জন্য ওই দিনটাই স্মরণ করি মৃত্যু দিবস হিসাবে।
ভাই বেঁচে থাকলে কত বছর বয়স হতো এখন?
এখন আমার হচ্ছে হয়তো 50 তে, অত জন্ম 50 তে
1971। মাত্র 21 বছর বয়সে?
হ্যাঁ, মাত্র বিএসসি পাস করছে, পাস করার পরে তো লিবারেশন যুদ্ধ শুরু হয়ে গেল।
45 বছর ভাইয়ের কথা শোনা হয় না, ভাইকে দেখা হয় না, শুধু হয়তো স্মৃতিতেই স্মৃতিতেই সবকিছু। দোয়া করি সব সবাই মিলে যাতে করে এই শহীদের আত্মা শান্তিতে থাকে। শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম, দেরিতে হলেও আমরা একটু উপলক্ষ খুঁজে পেয়েছি আপনার স্বপ্নকে, আপনার স্বপ্নের দেশে বাঁচিয়ে রাখার। আর যে জন্য অবশ্যই ধন্যবাদ জানাই সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জুনায়েদ সহ যারা এটার সাথে জড়িত আছেন। আমরা এই ক্যাম্পেইনটাকে প্রমোট করতেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, কারণ এটি সত্যি অনেক বড় একটি কাজ, বড় একটি উদ্যোগ। অনেক ভালো থাকবেন জুনায়েদ, এবং অবশ্যই ভালো থাকবেন মিসেস
ট্রায়াক। কিছু বলতে পারি?
জি জি জি।
হ্যালো,
জি প্লিজ।
আমি একটু আসলে কয়েকজনকে ধন্যবাদ না দিলে জিনিসটা নিজের কাছে ছোট লাগছে, আপনি যদি সুযোগ দেন তাহলে একটু ধন্যবাদ দিতে চাই। জি, আমি তো প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এত শর্ট নোটিসে আপনি জিনিসটাকে পিক করে সবার কাছে পৌঁছে দিলেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে এফ এম গুরু, আপনাকে ধন্যবাদ। আর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি রকিবুল হাসান, উনি অনেক ইনফরমেশন দিয়ে আমাদের হেল্প করেছেন, সাজিদ আলম, ববি, ওনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন অনেক পেয়েছি, আমাদের আর্টিকেল সুবিধা হয়েছে, পাশাপাশি প্রত্যেকটা যাদের কাছে আমরা গিয়েছিলাম আমাদের এই টি শার্ট প্রমোট করার জন্য প্রত্যেকে খুব মানে সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছেন। এবং লাস্ট দুটা দিন আমরা একদম টানা এটার পিছনে দৌড়েছি, সকাল থেকে রাত একটাও বেজে গেছে কালকে আমাদের এটার পিছনে। আমাদের যেসব ফটোগ্রাফির দায়িত্ব ছিল শুভ, তাকে অনেক ধন্যবাদ, সে একদম মানে আমাদের সাথে ছায়ার মতো ছিল, ছবি সব ছবি তারই তোলা। এবং আমাদের আর্টিকেল লেখার পিছনে দিবাকরের বিরাট ভূমিকা, দিবাকর আর্টিকেলটা লিখেছে এ দুজনকে। আর আমাদের ফেসবুকে প্রমোটের মূল দায়িত্বটাই থাকে সোয়েব আলী, মানে জাভেদ আলী আমাদের সেক্রেটারি জেনারেল, তো তাকে অনেক ধন্যবাদ, সেই মেইনলি আমাদের ফেসবুকে প্রচারের কাজটা সকাল থেকে করে আসছে। এছাড়া আমাদের যারা অ্যাডমিন আছে আমাদের পেজে সবাইকে ধন্যবাদ, এই আর কি ধন্যবাদ।
বাংলাদেশের ক্রিকেটের প্রবাদ প্রতিম পুরুষ এবং সত্যি একজন ভালো মানুষ, যে ভালো কিছুকে প্রমোট করার সবসময় তার দাবি রাখেন। সেই সাথে ববি, শুভ, দিবাকর এবং জাভেদ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই কারণে, আমরা যা বুঝিনি, আমরা যা ভাবিনি, আমরা যেটা চিন্তা করিনি, আপনারা সেটা ভেবেছেন, আপনারা বুঝেছেন এবং সেটা এক্সিকিউট করেছেন সামনে থেকে, সেজন্য কৃতজ্ঞতা। যাতে করে একজন মানুষ স্বপ্ন দেখেছিল এই দেশের, আরেকজন মানুষ স্বপ্ন দেখেছিল নিজের ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে ক্রিকেটকে নিয়ে। আপনারা সুযোগ করে দিয়েছেন তার স্বপ্নের দেখা সেই দেশটিতেই, তার স্বপ্নের ক্রিকেটকে জিইয়ে রাখার জন্য। সেজন্য আরেক দফা কৃতজ্ঞতা আপনাদের সবাইকে। বিদায় নিচ্ছি মিসেস সুরায়া খান আপনার কাছ থেকে, বিদায় নিচ্ছি ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার জুনায়েদ পাইকার, ভালো থাকবেন আপনারা।
This track
track was downloaded from FusionBD.com.
Yes, friends, সবাইকে আর একবার ওয়েলকাম করছি এফএম দোস্তিতে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সাথে আছি আমি মেঘা, এবং অবশ্যই আছেন এফএম গুরু এবং অনেক বন্ধু তো আছেন যুক্ত, সেটা বুঝতেই পারছি ফেসবুক এবং আপনাদের এসএমএস করে। আর বন্ধু ঘড়িতে কিন্তু সময় এখন ঠিক আর 12:43, আরো অনেকটা সময় আছে আপনারই সাথে, কারণ আরো দুজন বন্ধু বাকি আছেন এবং তাদের কথোপকথন শুনবো এবং তাদের ফ্রেন্ডশিপটা তারা ক্যারি করতে পারবে কিনা সেই গুরু দায়িত্বটা কিন্তু বন্ধু শুধু আপনারই। ওকে, তো একদমই বসে থাকলে চলবে না, শুনতে হবে, এবং আপনার ভোটিং টাইম শুরু হবে যখন বন্ধুরা কথা বলতে শুরু করবেন ঠিক তখন থেকে। তো কিভাবে এবং কোথায় গিয়ে ভোট করবেন সেটা জানিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনি ফেসবুকে যেতে পারেন, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো এখান থেকে আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টে গিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি পছন্দ করেন ফ্রেন্ডশিপটা ওই বন্ধু দুজনে তাহলে ইয়েস ভোট লিখতে পারেন, অথবা যদি পছন্দ না করেন তাহলে নো। আর আপনি লাইক করতে পারবেন যদিও একবার, কিন্তু আপনি কমেন্ট বা ভোট করতে পারবেন যত খুশি ততবার, এবং আপনি চাইলে পোস্টে শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুর কাছে যত খুশি ততবার। এবং অবশ্যই বন্ধু আপনি আমাদের কমন এসএমএস পোর্টে এসএমএস করবেন, সেক্ষেত্রে আপনাকে নিয়মটা জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার ভোট যেটা সেটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং বন্ধু আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের কমিউনিটির একজন মেম্বার হতে চান তো আপনি খুব ইজিলি মেম্বার হতে পারবেন, শুধু একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপনি যদি ফেসবুক ইউজার হন তাহলে আমাদের যে পোস্ট আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ওই পোস্টের সাথে একটি লিঙ্ক অ্যাড করা আছে। তো আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে ডিরেক্টলি আপনি আমাদের ওই ফর্মে চলে যেতে পারবেন, রেজিস্ট্রেশন ফর্মের পেজে, এবং সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করলেই আপনি আমাদের কমিউনিটির একজন মেম্বার হতে পারবেন। কিন্তু আপনি যদি এখন ফেসবুক ইউজার না হন তাহলে আপনি আপনাকে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.dhakafm90.4.com। এই ওয়েব পেজে গিয়ে আপনি দেখতে পারবেন যে এফএম দোস্তি কমিউনিটি রেজিস্ট্রেশন নামে একটি বক্স আছে, তো সেই বক্সে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটি। তো আপনি ফিল আপ করবেন লাগে
এক্স্যাক্টলি, আর কত বলবি একটা ফাইল, আমার বন্ধুরা অনেক স্মার্ট অলরেডি, তারা বুঝে গেছে,
বাট প্রতিনিয়ত নতুন নতুন বন্ধুরা সংযুক্ত হয় তাদের জন্য।
যাই হোক, আমি ঘোষণা করতে যাচ্ছি এখন কোন পেয়ার এই পর্বে আছেন, এবং অবশ্যই আমাদের এফএম দোস্তি মেশিন যেটা বলছিল মেঘলা খুঁজে পেয়েছে দুইজনকে, যাদের সাথে বন্ধুত্ব হবে কি না হবে সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনারা। প্রথম জন শর্মী ফ্রম ঢাকা, স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। And the second one, Mohsin Bhola থেকে, কিন্তু তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই রে
কি সুন্দর ম্যাচিং,
কিন্তু এরা যেন অবশ্যই একজন আরেকজনকে খুঁজে না পায় সে ব্যবস্থা আমাকে আগে করতে হবে। এইটা আমাকে আগে করতে হবে, যতক্ষণ না এদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আনুষ্ঠানিকভাবে এফএম দোস্তির প্ল্যাটফর্মে, তার আগে এদের যদি পরিচয় হয়ে যায় আমি ভয়ে থাকি সবসময় লাবিডাবি না হয়ে যায়, খবরদার। এই যে চক দিয়ে দাগ টেনে দিলাম, এই দাগের বাইরে যেন সম্পর্ক থাকে যেটার নাম ফ্রেন্ডশিপ। দেখা যাক, শর্মী শর্মী
গুরু আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম
গুরু, বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে গুরু আপনার সাথে কথা বলতে পেরে আমি মানে অনেক অনেক বেশি এক্সাইটেড।
আমিও এক্সাইটেড, আমিও তো মূল্যবান, আমি তো টের পাই না, মাঝে মাঝে এরকম ফোন শুনলে তখন বুঝি যে না মার্কেটে আমারও দেই মূল্য আছে। মহসেন
আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন?
ওয়া আলাইকুম আসসালাম, আছি ভালো। খবর কি বন্ধু?
আমরা
তো জীবনে এরকম পাইনি শুরুটা কেমন আছে
খুবই দীর্ঘশ্বাস
কি হয়েছে মহসেন কবে ডাম্প করা হলো কে ডাম্প করেছে কার এত বড় সাহস
না আসলে আমার যেটা মনে হয় মানুষের দীর্ঘশ্বাসটা খুব দুদিক থেকে হতে পারে খুব দুঃখ থেকে হতে পারে খুব সুখ থেকে হতে পারে
খুব সুখ থেকে নতুন নতুন জিনিস শেখানোর জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ এখন তো সুখ থেকেও বলতেছে যেমন আমার অনেক ভালো লাগতেছে ধর দুটো স্মার্ট ছেলে এবং মেয়ে আমার ফোনে আছে আমার যতটুকু মনে হচ্ছে শর্মী এবং মহসিন আমি যেহেতু খুব ভালো আছি এখন আমি একটা দুই ঘন্টা ছেড়ে দিতে পারি
আমি ফার্স্ট এফএম রেডিও শুনছি এত লং টাইম পার্সোনালি আমি খুব বেশি অ্যাভয়েড করি এই জিনিসটাকে আর আমি সৌভাগ্যবান সত্যি সৌভাগ্যবান এই ফার্স্ট আমার লাইফে আই এম লাকি এই কথাটা আমি বিশ্বাস করি কখনোই কোন লাকি উইনার হব বা এমন একটা অনুষ্ঠানে আসবো এমন একটা দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে চোদ্দ আজকর সাহেব না বলে আমি সার বলবো অনেক বেশি সম্মান করা উচিত আমি আজকর সাহেব আমি সত্যি মানে আমি আমার ফ্রেন্ড বল সবার কাছে একটা কথা বলি যে আমি যখন অন্যের গল্পগুলো তোমাদের কাছে বলবো সেটা তোমাদের কাছে কাল্পনিক মনে হবে আর আমি যখন আমার জীবনের গল্পগুলো বলবো সেটা সত্যি তুমি অবিশ্বাস করতে পারবে না তো আমি যুদ্ধ দেখিনি কিন্তু আমি আজকে কান্না করেছি সত্যি আমি আজকে সকালে 11টা পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম আমি আমার 25 ইয়ার্স আমি কখনো মুক্তিযুদ্ধ চেতনাটা এত ভালো করে কখনো ফিল করিনি আমি সত্যি আমি সৌভাগ্যবান আর আমার লাইফে আমার একটা দিন আসবে আমি কখনো কল্পনাই করিনি আর সেটা হবে বিজয়ের মাসে বিজয়ের দিন এবং এই দিনে আমি এত মানুষকে এত মানুষকে বিজয়ের শুভেচ্ছা দিতে পারবো আর রিয়েলি লাকি ওয়ান ফ্যান্টাস্টিক
আসলে এটা এটা সত্যি আমার ভালো লাগতেছে এটা ভেবে যে এই প্রজন্মের কাছে আজগর সাহেবের যে কথাগুলো বারবার উচ্চারিত হচ্ছিল যে এই মানুষগুলোর কাছে যদি আমার জীবনের কথা আমার জীবনের দর্শন পৌঁছে যেত আজগর সাহেব শুনতেছেন আপনাকে শুনে অবশ্যই অনেক খুশি হয়েছেন যে আসলে তার জীবনের কথা অবশ্যই অনেক বেশি মূল্যবান অনন্য সাধারণ সে ব্যাপারটায় উনি যেভাবে চিন্তা করেন ঠিক সেইভাবে আমাদের মধ্যেও এটা প্রতিফলিত হয় সেটি আপনি বুঝেছেন আপনার কথার ভিতর দিয়ে আজগর সাহেব অবশ্যই শুনে অনেক খুশি হবে এখন আপনাদের জি জি অনেক দূর থেকে তার কণ্ঠটা আসছে একটু জোরে দাও
মানে উনি যখন বলছিলেন যে আমরা যখন যুদ্ধ করেছি মানে তখন অনেক কষ্ট করতে হয়েছে যে কলা গাছ মুখের মধ্যে দিয়ে দিয়েছে এরকম একটা কথা উনি বলছিলেন যে আমরা এত কষ্ট করে যুদ্ধ করলাম যুদ্ধ করে যে দেশকে ছিনিয়ে আনলাম সেই দেশের আজ কি অবস্থা মানে এটা ভেবে ওনার কান্না পাই মানে এই কথাটা যখন শুনছিলাম গুরু মানে এত খারাপ লাগছিল যে মাঝে মাঝে না যদিও মানে মানে সেই যখন গ্রহণাথদের কাছে শুনি যুদ্ধের কথাগুলো মনে হয় যে সেই সময়টাতে যদি আমি যদি থাকতাম আমি যদি এমন কিছু করতে পারতাম হয়তো বা আমার আমার নামটাও আজ সেই মানে স্মরণীয় খাতায় লেখা হতো মানে সেইগুলো শুনলে মানে শিওরণ দিয়ে ওঠে তো ওনার কথা শুনে অনেক খারাপ লাগলো সত্যি আর আমাদের দেশের কি অবস্থা হচ্ছে তাদের আমরা কতটুকু রেসপেক্ট করতে পারছি
হাড় ভাঙা খাটুনি করেন ইভেন ওনার সাথে ওনার ওয়াইফ তিনি ওই ওই প্রতিষ্ঠানে একদম কায়িক পরিশ্রমের যে কাজ সেই কাজগুলো তাদের দুইজনকেই করতে হয় কিন্তু কোনো অভিযোগ অনুযোগ নাই শুধু একটাই চাওয়া যে জীবনের শেষ দিন পর্যন্ত যে কাজগুলো উনি করেছেন সেটা যদি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন তা আমরা আজকে স্বল্প পরিসরে তার জীবনের কথা শুনেছি কোনো একটি অনুষ্ঠানে হয়তো পুরো দস্তুর তার জীবনের কথাগুলো শোনার চেষ্টা করব তো শর্মী এবং মহসিন আপনার সাথে আমাদের দুজনের সাথে আমরা শুরু করেছি আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের ফরম্যাট যে এফ এম দোস্তি মেশিনের মাধ্যমেই হাজার হাজার রেজিস্ট্রেশনের ভেতর থেকে আপনাদেরকে আমরা ফাইন্ড আউট করেছি এখন আপনাদের মধ্যে আদৌ ফ্রেন্ডশিপ হবে কিনা সেটি ফাইনালাইজ করবে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে আছেন তারা ইয়েস অথবা নো ভোট দিবেন। যদি নো ভোট যুক্ত হয় তাহলে আপনাদের সাথে চাইলেও ফ্রেন্ডশিপটা আর হবে না, বাট ইয়েস যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুইজনের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দেব। রাইট
রাইট
ওকে মহাশেন, আপনি আপনার নিজের সম্বন্ধে ছোট্ট করে একটু বলুন।
আমি ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্ট থেকে এবছর মাস্টার্স শেষ করলাম, আর এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমি থাকি ঢাকাতেই, আর এই তো ছোট পরিসরে নিজেকে খুব বেশি ভালোবাসি, নিজের প্রশংসা করতে খুব বেশি ভালোবাসি,
নিজেকে অনেক বেশি ভালোবাসেন। হ্যাঁ, আর সত্য কথাটি বলবার জন্য আপনাকে এখনই আমাদের পক্ষ থেকে 1000 ক্লাব দেওয়া হলো, সফটওয়্যারে রাখা আছে তো বাজিয়ে দাও।
আপনি তো সব গুড় ভাগ করে দিচ্ছেন সফটওয়্যার। এনিওয়ে
সেটা হলো আমি নিজেকে স্বার্থপর বলে স্বীকৃতি দিতে চাই।
আরেকবার তালি দাও ছেলেটির জন্য, ছেলেটি খুবই ভালো এবং ছেলেটি খুবই মানে মানে সত্য কথা বলে। আর কিছু সত্য কথা এরকম?
হ্যাঁ, সত্য কথা আমি পার্সোনালি
বিলিভ করি যে আসলে আমরা প্রত্যেকটা মানুষের
স্বার্থপর,
আর আসলে কোনো না কোনো ভাবে সেটা ঘটনা তো আছে। রাইট,
আমার লাইফ
লাইফে
ও আচ্ছা, আমার একটু বলি, আমি যখন ক্লাস নাইনে পড়ি
তখন
একবার
আপনি কখনো ছেঁকা খাননি?
হারিয়েছি কাউকে,
রাজি হয়নি এরকম কিছু বা সম্পর্ক ছিল ভেঙে গেছে এরকম কিছু?
না, আজমেটি লাক জিনিসটা আমি দুইবার বিশ্বাস করেছিলাম, তারপর হলো সে যখন হারিয়ে গেছিল, আর আজ সেকেন্ড দিন।
হারিয়ে যাওয়া মানে কি?
হঠাৎ কল আমাকে এতদিন নিয়ে আসছে,
হোয়াট ডাজ ইট মিন? হারিয়ে যাওয়া মানে কি এটা বুঝিনি আমরা, একটু ভেঙে বলুন।
আচ্ছা, আসলে আমি খুব খুব বেশি পছন্দ করতাম,
কিন্তু সে
আলটিমেটলি ফ্যামিলি রেস্ট্রিকশন, দেন আমি স্টাডি ছিলাম না, আর সব মিলিয়ে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়তো বা আজকে
সরে গেছে, পরস্পরের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সরে গেছেন, তাই তো?
জি।
বলেন কি রে ভাই, তখন বয়স কত ছিল আপনার?
না, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স।
এই সময় এত বেশি বাস্তববাদী?
বাস্তববাদী প্র্যাকটিক্যাল লাইফে আমার ফ্যামিলিটা যেটা হলো, আমি একটু আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলা যায়, সেখান থেকে উঠে আসা মানুষ, আর প্রচন্ড স্ট্রাগল করে এই পর্যন্ত আসা, আর আমি সবসময় বিশ্বাস করি যে সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখতে আমার খুব ভয় হয়, সেটা হলো অন্যের কাছে স্বপ্ন ধার দেয়াটা আমার কেন যেন মনে হয়।
সেটা মানে কি বললেন, মাথার উপর দিয়ে গেছে অন্যের কাছে স্বপ্ন?
অন্যের কাছে স্বপ্ন রাখা, বন্ধক রাখা,
বন্ধক রাখা,
অন্যের উপর ডিপেন্ডেন্ট স্বপ্নগুলো কখনই আমার কাছে স্বপ্ন মনে হয়
না। রাত বাজে একটা, মাথা ঘুরতেছে রে ভাই, একটু আমি স্বর্ণার কাছ থেকে ঘুরে আসি। স্বর্ণা,
মানে নিজেকে ভালোবাসতে উনি পছন্দ করেন, তো গুরু এটা আমিও মানে আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে, তো যে নিজেকে মূল্যায়ন করতে পারে না সে কিন্তু অন্যকে গুরু মূল্যায়ন করতে পারে
না। আপনিও স্বার্থপর,
ভালোবাসা কিন্তু এটা একটা সবচেয়ে বড় গুণ যেটা আমি নিজেও পছন্দ করি।
মূল কথা আপনিও নিজেকে ভালোবাসেন খুব, তাই তো? আচ্ছা, দুইজনই দুইজনই নিজেকে খুব ভালোবাসেন, তাই তো? আপনিও খুব ভালোবাসেন নিজেকে শর্মি?
আরেকটা ব্যাপার যে স্বপ্ন কারো দ্বারা চুরি হতে দেওয়া যাবে না গুরু।
কথাবার্তা ভার্সিটির ছেলে মেয়েদেরকে আমি শেষ
আমি
ডেড আমি ডেড
আমার কি
একজন স্বপ্ন বন্ধক রাখতেছে তো আর একজন কি স্বপ্ন যেন চুরি না হয়ে যায়। আচ্ছা তোমরা বাংলা বিলংস করো মানে সাবজেক্ট নাকি বলো তো? একজন তো বলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ শর্মি কোন সাবজেক্ট? ভাষার প্রতি এত দখল, ভাষার এত বেশি গভীরতা আমাদের তো অনেক সময় মাথার উপর দিয়ে যাচ্ছে। মহসেন
জি গুরু, একটা কথা শেয়ার করবো, সেটা হলো আজ থেকে 4 বছর আগে আমার একটা ফ্রেন্ড হয়েছিল, ছেলের ফ্রেন্ড, তো ও সেটা ফোনে কথা, তো আমাকে সবসময় বলতো যে তুমি গুছিয়ে কথা বলো। তো সেখান থেকে আমার একটা খুব ইচ্ছে ছিল যে হয়তো কখনো যদি সুযোগ হয় ভয়েস কাজে লাগে কিছু করার, তো কেন যেন এই যখন এই রেজিস্ট্রেশন করবো আমি, তখন হুট করে মাথায় ঘুর চাকলে যে আমি আসলে আর যে হাতে রেজিস্ট্রেশন করবো কোথাও, দেখি অনলাইন চেক করে চেক করতে গিয়ে
তাই তো আপনার প্ল্যান কি বলেন তো? সিনেমা টিনেমায় ঢোকার চান্স আছে নি? চেহারা শুরু তো ফেসবুক চেক করা হয়েছে না, সামনে বসে আছি, চেক করা হয়েছে কথা কি প্ল্যান আছে নি এরকম? ঢোকার প্ল্যান আছে নাকি?
হাসিটাও দিচ্ছি মেটিনতে
আরেকবার পাগল করে দিলি দেই আরেক দফা লাস্ট টাইম তোকে আবার আমরা 7 মাসের ছুটিতে পাঠিয়ে দেবো মেলা। হোয়াট এ ডেলিভারি! এবার কি চমৎকার পিক করছিস আসলে। কিন্তু এই একটা একবার হাসবার পরপরই সে এক সেমিকরণ সময় নিয়ে আরেকটা আসি থাক দিচ্ছে আর কি, এবং ইট সাউন্ডস রিয়েলি গুড। এবং তুই একদম অবিকল কপি করেছিস আরেকবার। আমরা কথা বলছি মহসিন এবং শর্মির সাথে। শর্মি,
আমি খুব রেসপেক্ট করি আপনার প্রাণ আর ভালোবাসা বাংলাদেশে, আপনি যে সবার জন্য কিছু একটা মানে করছেন, বা আপনি যখন বলেন যে আমি মানে কারোর কোনো সাহায্যের দরকার হলে আপনি যখন বলেন যে আমি আপনাদের কাছে হাত পাততেছি, মানে এরকম যখন মনোভাব প্রকাশ করেন, কি বলবো, মানে এত রেসপেক্ট আছে আপনার প্রতি, এত রেসপেক্ট আপনার সাথে কথা বলার এবং আপনার সাথে দেখা করার অনেক বেশি ইচ্ছা, আর কথা বলতে পেরে তো মানে হ্যালো
আমি শুনতে পাচ্ছি, আর মনে মনে ভাবতেছি যে আমার আসলে প্রোগ্রাম করা ঠিক হচ্ছে না। আমি আসলে আই এম জাস্ট বর্ন টু হোস্ট দ্য প্রোগ্রাম লাইক ভালোবাসার বাংলাদেশ, কারণ আমাকে ঘুরে ফিরে মানুষ ওই পিকচারটাই হয়তো দেখতে চায়। শর্মি, আপনার মনের অবস্থা আমি অবশ্যই বুঝতে পারছি এবং শ্রদ্ধা জানাই আপনার এই অনুভূতিকে। তা আমার হয়ে একটা প্রমোট করে দিন এই মুহূর্তে, করবেন শর্মি?
জি গুরু,
আমার হয়ে একটা কাজ তাহলে প্রমোট করে দিন, যেহেতু আপনি বললেন সাহস করে বলেই ফেলি, করবেন তো? আচ্ছা, প্রমোটটা এটা করবেন ইউনিভার্সিটিতে, আপনি দায়িত্ব নিয়ে এটি প্রমোট করবেন আমার হয়ে, এবং আপনার মুখ দিয়েই শুরু হোক, যেহেতু এত শ্রদ্ধা জানালেন আমাকে, আপনাকে দিয়ে শুরু করি এই এই পবিত্র কাজটা, শুরুটা আপনাকে দিয়েই হোক। আমি বলবো বলবো না বলছি, এরকম চিন্তার মধ্যে ছিলাম, বাট আপনি আমাকে সত্যি ইন্সপায়ার্ড করলেন কথাটি বলতে, বলেই ফেলি। শীতে বড় বেশি কষ্ট পাচ্ছে মানুষজন বন্ধু, প্রচন্ড কষ্ট পাচ্ছে। ঢাকার অবস্থা এরকম, কল্পনার বাইরে উত্তরের জনপদের মানুষগুলো কত কষ্টে আছে, একটু ওমের জন্য, একটু গরমের জন্য, একটু বাঁচবার জন্য। বন্ধু, আমরা যখন চিন্তা করতেছি যে আজকের সকাল বা সন্ধ্যাতে কোন জ্যাকেট বা কোন ব্লেজারটা পরবো, কোনটার সাথে কোনটা ম্যাচ করব, ঠিক সেই সময়তে একটা ছোট্ট কম্বলও তাদের কপালে জুটে নি, যে কম্বলটা জড়িয়ে তারা তাদের শীত নিবারণ করবে। বহু কষ্টে আছে বন্ধু মানুষ। আমি জীবনটাকে নিয়ে আমার একটা ভীতি কাজ করে, আমি আসলে অনেকে মৃত্যু ভীতি আছে না, এই রোগটা আমার ভিতরে আছে। আমি দিনের মধ্যে হাজারবার মনে হয় যে কোনো সময় মারা যাবো আমি, এই কারণে বারবার আমার মধ্যে এই ধরনের তখন কাজের জন্য আমি আগ্রহী হই যে আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে মানুষকে হেল্প করার, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার, মানুষের প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছুতে তাদের পাশে মিলেমিশে থাকার ক্ষমতা যদি দিতেন, আমাকে যদি মিশিয়ে ফেলতেন তার সাথে। আমি যাই করি, আজকের এই প্রোগ্রামের ফরম্যাটই এরকম যে আপনাদের সাথে আমি বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ নিয়ে কথা বলবো, ভালোবাসা বাংলাদেশের ফরম্যাট এরকম যেখানে মানুষের প্রয়োজন নিয়ে কথা বলবো। কিন্তু সমস্ত ফরম্যাটের কথা যখন ভুলে যায় আমি, যখন মানুষের প্রয়োজনের কথা আসে, মানুষকে হেল্প করার কথা আসে, মানুষের যখন দরকারি কোনো জিনিস সামনে চোখের সামনে পড়ে যায়, কেন মনে হবে না বলুন? কেন ফরম্যাটের কথা আমার মাথায় থাকবে? কেন সবকিছু ভুলে গিয়ে মানুষের কথাই শুধু বলবো না? যখন তার তিনটার সময় আমি যখন বাড়ি ফিরে যাব, দেখবো যে কোনো মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার আঁচলের শেষ আঁচলটুকুই তার ভরসায় ভাবে বুকের সাথে মিশিয়ে রেখেছেন, কোনোভাবে ঠান্ডা থেকে তার ছোট্ট বাচ্চাটিকে যেন বাঁচায় রাখতে পারেন। কেন আমার মনের মধ্যে কুকড়ে উঠবে না, কেন আমার ভেতরটা থরথর করে উঠবে না যখন কোনো একটা স্টেশনে দেখি কোনো একটি পাবলিক টয়লেটের পাশে কুণ্ডলীর মতো কি যেন একটা পাকিয়ে পড়ে আছে, এক হাত দূরেও কুয়াশার কারণে কিছু দেখা যায় না, কাছে গিয়ে দেখি নাড়াচাড়া দিয়ে সেটা একটা মানুষ, প্রায় 70 অর্ধ একটা মানুষ কুণ্ডলীর মতো পাকিয়ে বাথরুমের পাশে শুয়ে আছে, যেখান থেকে নর্দমার মতো প্রস্রাবের সেই এটা তার প্রসাদ তার পায়ের নিচ দিয়ে চলে গেছে, সেখানে কুণ্ডলীর মতো পাকিয়ে শুয়ে আছে প্রচন্ড ঠান্ডার মধ্যে। টেম্পারেচার সেদিন ছিল 45 degrees, কোনো না কোনো ভাবে একটা কম্বলের মতো কিছু পেয়েছেন, ওটা পেঁচিয়ে শুয়ে আছে। ওই মানুষ আর আমার মধ্যে স্রষ্টার সৃষ্টিতে সামান্যতম কোনো পার্থক্য নাই, তাহলে তার কপালে ভাগ্য যখন জুটেছে, আমার যেহেতু ক্ষমতা সামর্থ্য আছে, কেন তার পাশে গিয়ে দাঁড়াবো না? স্রষ্টার কাছে গিয়ে কি উত্তর দিব যদি এসব কাজ এরকম অবস্থায় দেখে চলে যায়, অ্যাভয়েড করে চলে যায়? আমি জানি সব মানুষকে এই জিনিসগুলো স্পর্শ করবে না, কারণ আমি খুব ভালো করে জানি সবাই মানুষ না। জরুরি না যে সবাইকে স্পর্শ করতে হবে, কারণ সবাই অবশ্যই মানুষ না। আমরা কিন্তু এখনো নর্দমাতে নবজাতকের লাশ খুঁজে পাই, জন্ম দিলেই যদি বাবা হওয়া যেত, মা হওয়া যেত, তাহলে তো খুব ভালোই হতো। ঠিক সেরকম জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ অন্য জিনিস। একটা মানুষ সত্যিকার অর্থে একটা মানুষকে কষ্টে রেখে তার নিশ্চিন্তে বিনিদ্রে রাত ঘুমানোর কথা না, তখন আর ফরম্যাটের কথা মাথায় থাকে না। শর্মী অনেক ধন্যবাদ, এই প্রোগ্রামটা কি করা চিন্তা করতেছিলাম, যে এদের জন্য কি করা যায়, কি করা যায়, কখন করা যায়, কিভাবে করা যায়, কোন প্রোগ্রামের দোহাই দিয়ে করব, কোন প্রোগ্রামের মাধ্যমে করব। আপনি শিখিয়ে দিলেন এই কথাগুলো বলতে হঠাৎ করে, যে তো এর তো কোনো ফরম্যাট তা লাগে না, কোনো প্রোগ্রামের দোহাই লাগে না, আমার কাছে মাইক্রোফোনের ব্যবস্থা আছে, আমি এখান থেকে জানিয়ে দিই মানুষের জন্য, বলে দিই আমার যখন ভালোবাসা বাংলাদেশে বসবো সেখান থেকেও বলবো তোমরা মানুষের পাশে দাঁড়াও, মানুষের কাছে আসো। বন্ধু, শীতের কাপড় কালেকশন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, শুনে আপনাকে সাথে রেখে আমি ঘোষণা দিলাম, আমরা আনুষ্ঠানিকভাবে শীত কাপড় কালেকশন শুরু করেছি। যার যেমন ক্ষমতা আছে, নতুন বা পুরাতন, যেভাবে পারেন, কোনো টাকা কন্ট্রিবিউশন আমরা নিব না, শুধু কাপড় নিয়ে আপনারা চলে আসুন। আপনারা এর ভাগিদার, আপনারাই এই সমস্ত সম্মানের অধিকারী। আপনাদেরকে সাথে নিয়ে যেভাবে নতুন কাপড় কালেকশন করেছিলাম, প্রায় 12-13 হাজার কাপড় পৌঁছে দিয়েছিলাম সেই টোকাইদের কাছে, সেই পথ শিশুদের কাছে যার ঈদের সময়, ঠিক সেরকম ভাবে আমরা আজও প্রতিজ্ঞাবদ্ধ হই, যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ তখন হয়েছিলাম যে ঢাকা শহরে একজন পথ শিশুকে আমরা ঈদের কাপড় ছাড়া ঈদ করতে দিব না, ঠিক সেরকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে এই আমরা শীতার্থ মানুষগুলোর জন্য গরম কাপড় কালেকশন শুরু করেছি। আপনারা গরম কাপড় পৌঁছে দিন আমাদের ঢাকা FM এর অফিসে, নবানা টাওয়ারের পুন্ডতলায়। আমরা অপেক্ষায় আছি আপনাদের, আপনাদেরকে সাথে নিয়ে ক্যাম্পেইন শুরু করে দিন যে যার মতো করে আপনাদেরকে সাথে নিয়ে শীতার্ত মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবো। সময় নাই বন্ধু, সময় নাই, একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, একজন মানুষও যেন শীতে মারা না যায়, কারণ তাই যদি হয় তাহলে মানুষ হিসেবে আমার বেঁচে থাকা সত্য অভিশপ্ত। সবাই আপনারা আমাদের পাশে আছেন, শর্মী পাশে আছে বন্ধু, শর্মী পাশে আছো, শর্মী তোমাকে ডাকতেছি বন্ধু, তুমি পাশে আছো তো? তোমার কথার প্রেক্ষিতেই আমার হঠাৎ করেই আমি আমি এই এই উদ্যোগটা ভেতরে চলছিল এটা নিয়ে ভাবতেছিলাম, বাট হঠাৎ করে তোমার কথার প্রেক্ষিতে আমি আর এই প্রসঙ্গটা এখনই উদ্যোগটা নেওয়ার সময় বলে আর দেরি করার প্রয়োজন মনে করলাম না। 45 নামারাটার বন্ধুতলায় আপনাদের জন্য অপেক্ষায় থাকবো, যে যেমন করে পারো বন্ধু চলে আসো, আমাদের এই শীতার্থ মানুষগুলোর জন্য তোমরা কাপড় পৌঁছে দাও, সেই কাপড় নিয়ে পৌঁছে যাবো তোমাদেরকেই সাথে নিয়ে এই শীতার্থ মানুষগুলোর কাছে, যেভাবে আমরা ঈদের প্রতি ঈদে আমরা এই পথ শিশুদের জন্য কাপড় কালেকশন করি। তোমরাই কাপড় দাও, তোমরাই আমাদের সাথে থাকো কাপড় প্যাকেজিং এর জন্য, তোমরাই আবার পৌঁছে দাও এই মানুষগুলোর কাছে। ঠিক সেরকম ভাবে এই গরম কাপড়ের জন্য আমরা চেষ্টা করবো, আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে। শর্মী তুমি অবশ্যই দায়িত্ব নিয়ে ডাইভার্সিটিতে তুমি তোমার মতো ক্যাম্পেইন করবে, যে যার মতো ক্যাম্পেইন করবে তারা আমাদেরকে জানিয়ে দিবে, তোমাকে অনুরোধ জানাচ্ছি। সাথে আছো তো বন্ধু? আমরা শর্মীকে ফোনে নিতে চেষ্টা করছি, আমার মনে হয় লাইনটা ডিসকানেক্ট, রাইট? আমরা রিকানেক্ট করার চেষ্টা করছি এবং সেই সাথে সবাইকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালাম আজকে বন্ধু, যে যার মতো করে তোমরা চলে আসো এই শীতার্থ মানুষগুলোর জন্য, তোমরা চলে আসো শীতার্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়াও এবং আমরা নিজে হাতে মানুষগুলোর পাশে গিয়ে এই কাপড়গুলো পৌঁছে দেব। এখন আমি ফোনে নিচ্ছি, শর্মী, শর্মী শুনতে পাচ্ছো বন্ধু?
আমি খুব লাক্সারি জীবন যাপন পছন্দ করি না গুরু, আমি যখন বাহিরে যখন দেখি যে আমার বোন আছে আর কি ছোট, তো আমার বোনের বয়সে কেউ বাহিরে কাজ করতেছে বা আমার বোনের বয়সে কোন ছেলে দেখা যায় লেগুনাতে উঠলে অনেক সময় দেখি গুরু যে ছোট বাচ্চা মানে ভাড়া তুলতেছে গুরু আর কম বয়স, মানে এত খারাপ লাগে শীতে গুরু যখন মানে রাস্তা দিয়ে হাঁটি পাশে যখন দেখি যে অনেক সময় দেখা যায় এপার বিছিয়ে মানে ঘুমিয়ে থাকে আর কি গায়ে শুধুমাত্র একটা কাপড়, কারো কাপড়টাও জুটে না, সারাদিন হয়তো বা চোখায় যে কাজ করতেছে সেই ওইটাই মানে পড়ে শুয়ে আছে, এত কান্না পায় এত কষ্ট লাগে। আসলে আমার যদি এরকম আমি আমি চাই যে আমার যদি কখনো এরকম প্ল্যাটফর্ম হয় গুরু, আমি শীতের দিনে মানে আমার আমার অন্তত পক্ষে আমার দেখা মতো গুরু কেউ এরকম কষ্ট করবে না, আমার এইরকম মানে এত খারাপ লাগে গুরু এই ব্যাপারগুলো, অনেক কষ্ট দেয় আমার।
মহসেন আপনার কি মনে হয়?
হ্যাঁ এগুলো আমি কথাগুলো শুনছিলাম, আর আসলে শুধু শর্মী না আমাদের সবাই থাকা উচিত, যদি শর্মী চায় অবশ্যই বন্ধু হিসেবে আমি তার পাশে আছি এবং গুরু আপনার সাথে, এটা আমাদের করা উচিত আসলে নৈতিক দায়িত্ব, আমরা আসলে সেরকম ইন্সপিরেশন পাই না বা সুযোগ পাই না, প্ল্যাটফর্ম পাই না, যেটা শর্মী বলছিল সেই প্ল্যাটফর্ম যদি করে দেওয়া হয় ইনশাল্লাহ আমিও আছি, শর্মী আছে, গুরু আছেন, আরো আমরা যারা আছি ইনশাল্লাহ চেষ্টা করবো অবশ্যই।
That's really pretty good. আমি আসলে অনুষ্ঠান এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এগুলো নিয়ে আমরা মজা করছিলাম, করতে করতে হঠাৎ শর্মী আসলে আমাকে নিয়ে চলে গেছে ওই জায়গাতে এবং আমরা আমাদের ভেতরে অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করতেছিল। এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে না এটার আসলে কোনো ফরম্যাট দেখে লাভ নাই, কোন প্রোগ্রাম থেকে বলবো বা কোন প্রোগ্রাম থেকে বলবো না এটা ভাববার সময় নেই, যেহেতু শীত জাকিয়ে বসেছে আমাদের সময় ক্ষেপণ করার আসলে কোনো সুযোগ নেই, সেই কারণে আমি ঘোষণাটা দিয়েই দিয়ে বসলাম। আমি আসলে আমরা এটা নিয়ে ভাবছিলাম যে শুরু করবো কিনা, করলে কবে থেকে করবো, এইবার আদৌ করবো কিনা, এরকম একটা প্ল্যানিং এর মধ্যে ছিলাম, পরে চিন্তা করলাম যে না আসলে এটা নিয়ে ভাবনার কিছু নেই, এটা করতে হবে, যে কোনো ফরম্যাটে যে কোনো ভাবে মানুষের কাছে সাহায্য নিয়ে দাঁড়াতে হবে। এবং ঢাকা এফ এম লিমিটেড 90.4 এই ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি, 45 নাভানা টাওয়ার 15 তলা গুলশান এক ঢাকা, ঢাকা এফ এম লিমিটেড 90.4 45 নাভানা টাওয়ার 15 তলা গুলশান এক ঢাকা। আপনারা আপনাদের মতো করে প্লিজ চলে আসুন বন্ধু, যেভাবে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে সব কাজগুলো এক্সিকিউট করি তারই একটা হচ্ছে শীতার্থ মানুষগুলোর পাশে থাকা গরম কাপড়ের জন্য, নতুন পুরাতন কোনো ভাবনা ভাবনির প্রয়োজন নাই, ভালো হোক মন্দ হোক যাই হোক যেভাবে হোক যতটুকু হোক চলে আসুন, সেই কাপড়গুলো নিয়ে আমরা পৌঁছে যাব আপনাদেরকে সাথে নিয়ে সেই শীতার্ত মানুষগুলোর দিকে, গরম কাপড় পৌঁছে দেব। সেই গরম কাপড়ের ওম নিয়ে যখন একটু শান্তি একটু ভালো লাগা তাদের চোখে মুখে ফুটে উঠবে, সেটির মধ্যে স্বর্গীয় সুখ, ডিভাইন ফিলিং, এটির কোনো বিকল্প নেই বন্ধু। সত্যি যদি ভালোবাসার বৃষ্টিতে গোসল করতে চান, সত্যি যদি ভালোবাসার সমুদ্রে ডুব দিতে চান, তো চলে আসুন বন্ধু, চলে আসুন, চলে আসুন, অপেক্ষায় আছি আমি। এবং সেই সাথে আপনারা ভোট করতে থাকুন, বাই দ্য ওয়ে ভোট করতে থাকুন যে মহসিন এবং শর্মী এদের মধ্যে ফ্রেন্ডশিপ আপনাদের দৃষ্টিতে আপনারা চিন্তা করেন কিনা। যদি ফাইনালি আপনারা চিন্তা করেন তবেই আপনার ইয়েস ভোট দিবেন, এবং আপনাদের ইয়েস ভোট যদি জয়যুক্ত হয় তবেই ফাইনালি আমরা এই বন্ধু যুগলকে ফ্রেন্ড হিসাবে মেনে নিব। আর যদি নো জয়যুক্ত হয় সেক্ষেত্রে ফ্রেন্ডশিপটা ক্যান্সেল হয়ে যাবে। সবকিছু সিদ্ধান্তর মালিক কিন্তু আপনারা, সো প্লিজ ডু ভোট, ডু ভোট, সময় নাই, আমরা হয়তো আর 5 থেকে 10 মিনিট কন্টিনিউ করব, তারপরে ভোটিং লাইন অফ করে দেব, তার ভিত্তি এই ভোটিংয়ের ভিত্তিতেই দেন ফাইনালি রেজাল্ট ডিক্লেয়ার করব যে তাদের মধ্যে আদৌ বন্ধুত্ব হচ্ছে কিনা এবং আপনারা কি ডিসিশন নিয়েছেন। এবং সব মিলিয়ে বন্ধুত্ব যদি হয় তাহলে বরাবরের মতো সবাইকে সাথে নিয়ে যেদিন আমরা অনুষ্ঠান করব সেদিনই তাদের সাথে পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দেব। এবং ফাইনালি কথা বলছি শর্মী এবং মহাসেনের সাথে, দ্য ফ্লোর ইজ ওপেন, আপনাদের জন্য সময় এখন, দুজন দুজনের সাথে কথা বলুন প্লিজ। ভাইয়া বলবে না তো কি বলবে মহাসেন, এটাও তো একটা কমপ্লেন না, না ভাইয়া বলবে কি না তো কি বলবে,
আমি মনে করি যেহেতু এটা একটা
শর্মী
শর্মী বলতে থেকে অবশ্যই তুমি করে বলা উচিত।
কাকে
বললো আসলে নাকি অনার্স কমপ্লিট, ও ওই কথা বলছিলেন মহাসিন তাই না?
আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে মার্চ,
ফেব্রুয়ারি মাসে। আচ্ছা সেটা বলেছিলেন আপনি রাইট? ও আচ্ছা ওইটাকে মাথায় নিয়ে, বা বা শর্মী একেবারে প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করা, বা শর্মী
গুরু আবার শর্মীর প্রশ্ন একটা উত্তর আছে, সেটা হলো ভার্চুয়াল ওয়ার্ল্ডে ফ্রেন্ড লিস্ট আমরা এফবিতে যাকেই অ্যাড করি সম্বোধন করি হাই ফ্রেন্ড হয়, তো আই থিঙ্ক এখানেও সে একই ওয়ে ভার্চুয়াল ওয়ার্ল্ড, হাই ফ্রেন্ড বলা যেত, ভাইয়া তো আর লাগে,
ভাইয়াটা সে কোনো ভাবে শুনবে না, তুমি এটা অমিট করে দাও। আর যেখানে মহসিন এত চমৎকার ভাবে হাসতে পারে তাকে ভাইয়া না বলে আরেকটা সেটা বলতে চাচ্ছি না, ওইভাবে বলাটাই ভালো। হাসিটা কেমন ছিল মেঘলা, হাসিটা যেন কেমন ছিল, হ্যাঁ বলো মহাসেন।
আজি গুরু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রায় একটা কথা শুনি আর কি, যে সুন্দরী মেয়েরা যদি ভাইয়া বলে দিলে খুব লাগে,
দিলে লাগে, এ তো খুন করার পাইতারা করতেছে রাত বিরাতে, দিলে লাগে
এর মানে কি?
আমি আছি ফ্রেন্ডশিপ ওরা যাই কোন লাইনে রে, ও ভালো কথা। শর্মী শর্মীর ছবি আমি দেখতে পাচ্ছি, শর্মী এটা কি, শর্মী কি পাহাড়ের ওই পথ থেকে কথা বলতেছে, অনেক দূর থেকে শোনাচ্ছে বন্ধু। এইবার 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 এবার শোনা যাচ্ছে ক্লিয়ার। শর্মী হাতে কি ওইটা, ডায়েরি?
না ওটা হচ্ছে বই,
বই। শর্মী কিন্তু মানে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে
ছবিটা লালবাগ, লালবাগের কেল্লা থেকে তোলা, হাতে আমার বই ছিল, মানে ভ্রাম্যমান লাইব্রেরি থেকে বই নেই, মানে আদার্স আমার পড়াশোনার পাশাপাশি এই বইগুলো অন্যান্য বই পড়ার চেষ্টা করি আর কি গুরু, তো এই লাইব্রেরির বইটা ছিল আমার আমার কয়েকটা ফ্রেন্ড মিলে মৃত্যু আর কি গিয়েছিলাম, তো সেখান থেকে ছবিটা তোলা।
শর্মী শর্মী কি কিন্তু দেখে আমার কাছে মনে হচ্ছে যে খুব প্যাচ গোছ অত কিছু বুঝে না, শর্মী অনেক স্ট্রেট ফরওয়ার্ড এবং ভালো মনের একটা মেয়ে হিসেবে বান্ধবী মহলে মনে হয় পরিচয় আছে না
গুরু?
সবাই এসে দুঃখ জমা দিয়ে যায় তোমাদের ভাষা অনুযায়ী এরকম টাইপ, সবাই এসে তোমার কাছে দুঃখ বন্ধক দিয়ে যায় এরকম টাইপ, যার যখন কান্নাকাটির যার কাছে যার যখন কান্নাকাটির প্রয়োজন পড়ে তোমার ঘাট ভাড়া নিয়ে নেয়, এই তো বাম দিককার ঘাটটা কিন্তু আজকে ভাড়া থাকলো, বুক থাকলো, আমি বিকালবেলায় কান্নাকাটি করবো এরকম এরকম। হ্যাঁ দীপালি এসে বললো যে শোন শর্মী সন্ধ্যার সময় তোর ডান পাশের ঘাটটা একটু ফাঁকা রাখিস, আমি এসে 2 মিনিট কেঁদে যাবো, আমার বয়ফ্রেন্ড আসবো বলে আসেনি, এইরকম আর কি, যে কোনো রকমের কষ্ট পেন দুঃখ সবকিছু জমা দেওয়ার জন্য শর্মী হাজির রাইট?
কি বলবো, ফ্রেন্ডরা সবাই, আমি যদি মানে মাঝে মাঝে যদি কোনো রকম কোনো ফালতাম করি তো বলে যে তুই এগুলা
মিষ্টি
চেহারা তো বটেই, ইনোসেন্ট তো লাগে, যে বললাম যে এত প্যাচ গোজ বুঝে না, আর চোখটা কিন্তু অনেক বড়। এটা কি ক্যামেরা লেন্স চেঞ্জ দিয়ে কি বড় ফটোশপে বড় করা যায় চোখ? তোরা আবার অনেক কিছু করিস কিন্তু, কি যেন কাজল ফাজল দিয়ে বড় দেখায়।
ও আচ্ছা, না আসলে চোখটা বড়, একটু কাজল দেয়া আছে।
না না, এমনি নরমালি চোখ বড়, রাইট? এবং ভাষা ভাষা চোখ বলে এটা কি, সেদিন যেমন দেখছিলাম
ওই যে, হ্যাঁ ওই রকম
ভাষা ভাষা চোখ,
ভাষা ভাষা।
শর্মি
গুরু, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের অঞ্চলের আই মিন কুষ্টিয়ার সবাই কেমন যেন
কেউ মানুক আর না মানুক দেখতে কিন্তু লাগছে একদম খাসা, এবং দেখে আর তাদের দুজনের সাথে কথা বলে এফএম গুরু হারিয়ে ফেলেছে তার ভাষা, কষ্ট হচ্ছে তাও কন্টিনিউ করে চলেছি আমি কথা, কারণ পায়ে অনেকক্ষণ ধরে বসে আছে একটা মশা, কষ্ট হোক আর না হোক মশাটা সত্যি একটা চাষা, কিন্তু যত ঘটনাই ঘটে যাক আমি দিব এবার তাকে একটা ঘষা, হাতে আমার অনেকগুলো রক্ত খেয়েছে শালা এই মশা। যাই হোক, এই ভাষা ভাষা চোখে হারিয়ে গিয়ে অনেকগুলো কথা বেরিয়ে আসলো শর্মি। ফাইনালি মহসিন এন্ড শর্মি দুজনের মধ্যে কথা বলো, আবার গুরুর সাথে পরে কথা হবে, দুজনের সাথে একটু কথা হোক।
শর্মি, হ্যাঁ আমি ভাইয়া বলছি।
আমরা যেদিন পরিচয় করাবো সেদিন, তারপরে যদি সবাই ভোট দেয় ঠিকানা ঠোকানা না অন্য লাভ করো।
আচ্ছা না, সেটা না, আমি আর বলতে চাচ্ছি যে
ঠিকানা বারবার তো ইন্টারন্যাশনাল রিলেশন চলে যাচ্ছে তুমি ভাই।
হ্যাঁ,
এই ভাবে
পরিচিত হলাম, আর জানি না ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে হবে কি হবে না সেটা এখন লিসেনারদের উপর, বাট আমি এটুকু বলতে চাচ্ছি, আমি আমার লাইফে আমি বন্ধুটিকে খুব বেশি সম্মান করি, আমার অনলি দুজন বন্ধু, আর আমি একজন ভালো বন্ধু হতে পারবো কিনা জানি না, বাট একজন রেসপন্সিবল ফ্রেন্ড হতে পারবো।
শর্মি তো অপেক্ষা করছে বেশি,
মানে ফ্রেন্ডশিপটাকে অনেক সম্মান করেন, বাট মাত্র দুইজন বন্ধু,
ধরা খাইছে আরেকবার জোরে,
ভালো করার জন্য যাব না,
সেটা হচ্ছে যে এই দুইজন বন্ধুর সাথে আমি অ্যাড হতে পারবো কিনা এটা তো সন্দেহ, ফ্রেন্ডশিপ পছন্দ করে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ সেটাই। দাদা আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি যেটা বললে যে ফ্রেন্ড অনলি দুজন, আমি যেটা বলি ক্লাসমেট তার এক জিনিস, বন্ধুত্ব সেটা আরেক জিনিস, পরীক্ষা ভালো করার জন্য যেমন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হয় না, ঠিক বন্ধুত্বকে উপলব্ধি করার জন্য অনেকগুলো বন্ধু থাকা জরুরি নয়, সেটা আমি বিলিভ করি।
সে তো বুঝলাম, কিন্তু এই যে বাবা তুমি একবার প্রায় ভাই প্রেমিকা হারাইছো বেশি হিসাব নিকাশ করতে গিয়ে, এবার বাবার বন্ধু হারাই ফেলবে না তো, যে আজকে মধ্য গগনে চাঁদ উঠে নিচ্ছে বন্ধুত্ব হবে না, এরকম করবে না তো ভাই, তুমি তো আবার খুব ক্যালকুলেটিভ বুঝো মহসেন।
না না, এর থেকে আর এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা ছিল আমাদের, আই ডোন্ট নো যে কি হবে ফিউচারে, বাট আলটিমেটলি অবশ্যই যদি এমন কিছু হয় অফকোর্স আমরা বন্ধুই হবে।
শর্মি কি বলে, শর্মি কি বলতেছে মহসিন সম্বন্ধে? মহসিন কিন্তু খুব হিসাব নিকাশ করে যে কোনো কিছু করে, এখন দেখো ভাই তোমার কাছে কি মনে হচ্ছে মানুষটির সম্বন্ধে, তোমার প্রেডিকশনটা কি?
আসলে আমি খুব বাস্তবধর্মী পার্সনকে খুব পছন্দ করি।
ওরে বাবা রে,
ফ্রেন্ড আছে একজন, তার কথা আসলে আমার বলতে ইচ্ছা করছে, সে শাকিল, তো সে অনেক মানে এরকম বাস্তবধর্মী, তো আমি অনেক সময় অনেক বেশি দেখা যাচ্ছে মাঝে মাঝে ইমোশন হয়ে যাই বা মানে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে পারি না, তো সে আমাকে অনেক বেশি বেশি নক করে আর কি এই ব্যাপারগুলো, তো খুব ভালো লাগছে আর ওনার কথা শুনে আসলে আমার কাছে খুব ভালো লাগছে।
বন্ধু কি হতে চাও?
যে আমি আমার কোনো সমস্যা নেই,
মানে আমি বলছি না যে বেলের শরবত তোমার সামনে দেওয়া হয়েছে তুমি খাবে কিনা, সমস্যা আছে কিনা, বলছি বন্ধুত্ব করতে চাও কিনা মহসিনের সাথে। আপনি যখন বলছেন করতে চাই এরকম কি না আপনার মন থেকে? শুনলেন তো, শর্মিল আপনাকে অনেক ভালো লাগছে কারণ আপনি দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, চুলটুল অনেক সুন্দর, সব মিলিয়ে এইসব কারণে।
জানি না কতটুকু, আমি বড় সৌভাগ্যবান আর আমি খুব কৃতজ্ঞ স্রষ্টার কাছে, অথবা আমি জানি আমি মানুষের কাছে বেশি কিছু, এটা আমার পরম সৌভাগ্য।
সেটা আপনার কথা হলো, আপনি মেয়েটির কথা কিছু বলেন, আপনি তো ভাই এক নম্বর নার্সিসিস্ট। আপনি ওই যে নার্সিসিজমের কথা বলে না গ্রিক দেবতা, যে নিজের প্রেমে পাগল, কাউরে আর ভালো লাগে না, সবসময় নিজেকে দেখে, ওটা কি নার্সিসিস্ট বলে না? শুধু আপনার কথাই বলবেন, হাসি দেয় একবার
সেরকম না, আমি একটু বলছি আমি খুব ইচ্ছে করি, একদম আমি মেয়েদের খুব ভয় পাই পার্সোনালি, ঠিক আছে, আর হয়তো টাঙ্ক হয়ে গেলে অনেক কথা বলতে পারো, হবে অনেক কথাই। আর
আমার কাছে মনে হলো
আমাদের মানে ইন্টারভিউটির একটা মিল আছে, মানে সব শুরু করে সব শেষে এই কথাটা আমার কাছে মনে হচ্ছে কি পেশিতে এরকম সাইকোলজিক্যাল একটা সিমিলারিটি আছে আমাদের মধ্যে, আই থিঙ্ক একটা ভালো বন্ধুত্ব করা যায় আমাদের মধ্যে।
আমার কাছে তো মনে হয় যে ফ্রেন্ডশিপ তখন বেশি জমে যখন অপোজিট সাইকোলজির মানুষজন একসাথে হয়, তবেই না ফান, মস্তি, ঝগড়া সবকিছু হবে। এখানে তো প্রেম বা বিয়ের মানে শাদি ডট কম তো নাই প্রোগ্রামটা, এটা হচ্ছে এখন বুঝতি। আমার তাই মনে হয়, যাই হোক আপনাদের কাছে মনে হয় যে দুজনের সাথে বন্ধুত্ব ভালো হতে পারে, রাইট? কিন্তু সবকিছু ডিপেন্ড করছে তাদের উপরে, তাদের জন্য আর একটা মিনিট সময় অপেক্ষা করব, তারপরে ফিরে এসে রেজাল্ট ডিক্লেয়ার করব। সো যত বেশি সম্ভব যারা ভোট করতে চান প্লিজ ভোট করুন, এবং ফেসবুক আইডি www.facebook.com/thakafm904, এখানে আপনারা যত খুশি তত খুশি ভোট করুন, ভোট করতে থাকুন, যেই ভোট জয় হবে ইয়েস অর নো তার পক্ষে এই রায়টা ফাইনালি যাবে। ইয়েস যদি হয় তাহলে অবশ্যই শর্মি এবং মহসিনের ফ্রেন্ডশিপটা আমরা লক করে ফেলবো এবং কোনো একদিন অনুষ্ঠানের মাধ্যমে বাকি পেয়ারের সাথে তাদেরকেও পরিচয় করিয়ে দিব। আর যদি নো জয় যুক্ত হয় তাহলে তাদেরকে বাই বাই টাটা করে পরস্পরের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে হবে, হয়তো কোনোদিনই আর তাদের সাথে যোগাযোগ হওয়ার সুযোগ তৈরি হবে না। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের ফর্মেট। বাট সবকিছু মিলিয়ে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এই পরস্পরের সাথে সম্পর্ক করে পরস্পরকে সাহায্য করা, পরস্পরের পাশে থাকা, পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হওয়া এবং স্পেশালি মানুষের প্রয়োজনে নিজেদেরকে উজাড় করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠান আলটিমেট টার্গেট, আলটিমেট ডেস্টিনি। আমরা ওয়েট করছি, লাস্ট 40 সেকেন্ডস টু গো, তারপরে ফিরে এসে আমরা রেজাল্ট ডিক্লেয়ার করব।
অনেক বন্ধু এসএমএস করছেন এবং কমেন্ট করছেন ফেসবুকে, এবং দেখি ইয়েস এবং নো এর ছড়াছড়ির কি অবস্থা, কারা কারা ইয়েস ভোট করছেন এবং কারা কারা নো ভোট করছেন আমাদেরকে, মানে এই ফ্রেন্ড দুজনকে। যেমন আছেন গণেশ ফাতেমা, মিলেছে ভালোই, অবশ্যই ইয়েস। ওকে, শাহিদ আহমেদ ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন 100% ইয়েস। মাহমুদুল হাসান নাদিম লিখেছেন ওকে, উনি কনফিউজ। ওকে, এইবার আছেন আমাদের সাথে সাব্বির আহমেদ বুলবুল, উনি অনেক নো লিখেছেন। আছেন সুজন রায়, লিখেছেন ভালো গুরু, ভালো লাগছে। মোহাম্মদ জামালও আছেন, ওনার কাছে জিনিসটা রাইট মনে হচ্ছে, পজিটিভ। আর নুসরাত কেয়া, উনি অনেকগুলো ইয়েস লিখেছেন। এবং আছেন তোফাজ্জল ইসলাম রাজু, অনেক হাসি দিয়েছেন। এনিওয়ে, মোহাম্মদ তৌফিকুল তৌহিদুল ইসলাম আছেন, আছেন এই মুহূর্তে হোসেন
উনি ইয়েস লিখেছেন, আবু সাইদও আছেন উনি ইয়েস দিয়েছেন, এবং মোহাম্মদ ওয়াসিম তিনিও ইয়েস দিয়েছেন, সিফাত রুবেল ইয়েস, শাওন হোসেন উনিও ইয়েস দিয়েছেন, এবং আছেন মোহাম্মদ হেলাল উনি ফেনী থেকে আছেন উনিও ইয়েস বলেছেন, আছেন সেলিম রেজা সৈকত উনিও ইয়েস
বলেছেন। আমরা এখন রেজাল্ট ডিক্লেয়ার করতে যাচ্ছি, দ্য ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট। আর ইউ এক্সাইটেড মাই ডিয়ার মহসিন? হ্যাঁ অফ
কোর্স,
এন্ড অফ কোর্স এক্সাইটেড শোর মি, ওকে। সো ফাইনালি দ্য রেজাল্ট ইজ ইয়েস। এইরকম অবস্থা। ইনফ্যাক্ট আমরা ফেসবুক এবং আমাদের যে কমন এসএমএস পোস্ট দুইটার সমন্বয়ে কিন্তু আমরা এই রেজাল্টটা ডিক্লেয়ার করি, এবং দুইটার সমন্বয় বলছে হওয়া উচিত ছিল, তো মানুষ কি বুঝতেছি না ব্যাপারটা, হওয়া তো উচিত ছিল, রাইট?
রাইট,
হওয়া তো উচিত ছিল, বুঝলাম না। যা হওয়ার, শর্মি মন খারাপ হয়ে যাবে নাকি?
না গুরু, মন খারাপ
হয় নাই। না হয় না, বলিনি হয়ে যাবে কি, বন্ধুটাকে হারিয়ে ফেললে।
তবে গুরু আমি কনফিডেন্ট হবে।
কনফিডেন্ট?
বাহ,
হোয়াট অ্যাবাউট মহসিন? হ্যাঁ
হ্যাঁ, আমিও কনফিডেন্ট।
তোমাদের বন্ধুত্বের কনফিডেন্সের জয় হোক, 65%। ইয়া,
ওয়াও।
And no, only 35%. So, congratulations to Shurmi and Mohsin as well. Thank you. Now, from now on, you are buddies. You are friends. You are dudes. Okay? So, tomader bondhutter path chala shuru hoye jak bondhu, tobe amra anusthanik bhabe kono ekta anusthaner moddhe diye er ageo bolechi, সবাইকে যখন পরিচয় করাবো তখনও তোমাদের দুইজনকে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দিব। শেষ মুহূর্তে বিদায় নিয়ে নাও পরস্পরের কাছ থেকে, মহসিন এবং শর্মি। তো কংগ্রেচুলেশন দুইজনকে আরেক দফা।
লেডিস ফার্স্ট, শর্মি বলো কিছু।
এদিকে প্রেমের কথা হচ্ছে নি, খবরদার আমি কিন্তু বন্ধুত্বের ভিতরে আছি, কোনো টাইপের দাগ ক্রস যেন না হয় আমার কাছে। মহসিনকে কি মনে হচ্ছে কিন্তু যে ডাক্তার হাতে নিয়ে বসে আছে, দাগ দিচ্ছি আমি, দাগ দিচ্ছি আমি, আর ডাস্টার দিয়ে মহসিন মুছে ফেলতেছে দাগটা। ফ্রেন্ডশিপের যে অদৃশ্য সীমারেখা আছে, এটা যেন ক্রস না কেউ করে, মাথায় থাকে যেন মহসিন। আপকোর্স বলতেছে তো আজকে মনে
হচ্ছে
রিমাইন্ড করার জন্য।
মানে কি মনে ছিল না?
মনে থাকতেছেই না ভাষা, চোখে ভালোবাসাই একেবারেই ঠাসা ছেলেটা, বারবার হারিয়ে যেতে মন চাচ্ছে তার। তোমাদের নাম উঠছে সেই কারণে। আচ্ছা আচ্ছা, দ্যাটস রিয়েলি প্রিটি গুড। হ্যাঁ বলো, শেষ কবিতায় নাও।
তো শুনি, ভালো থেকো, আই হোপ ইন ফিউচার আমাদের একটা ভালো বন্ধুত্ব থাকবে আজীবন, আর লাভ গুরু তো অনেক, সরি আপনাকে লাভ গুরু বলতে বলতে আমরা খুব অভ্যস্ত। তো অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটাকে আমাদেরকে, মানে আমাকে লাকি একজন পার্সন করার জন্য, আর আমি রিয়েলি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ শর্মি।
আসলে গুরু আপনার সাথে কথা বলার এত আমার ইচ্ছা ছিল, যেটা আজকে এই প্ল্যাটফর্মে আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো গুরু, এটা আসলে আমার কাছে অনেক বেশি পাওয়া। তো গুরু অবশ্যই আমাদের জন্য এবং সবার জন্য, প্রত্যেকের জন্য দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।
মেঘলাপুকে মেঘলাপুকে অনেক অনেক থ্যাংকস আমার হাসি থেকে এইভাবে কপি করে
আরেকবার
ওয়েলকাম
বাধ্যতাকালীন সাত মাসের ছুটিতে আবার পাঠানো দরকার মানে ফিডব্যাক গুলো কি দিচ্ছে পারফরমেন্স গুলো কি দিচ্ছে লাস্ট টাইম দেয় আর ঘুম রেসে সেটা বিদায় দিয়ে দেখো
আচ্ছা বিদায় দিচ্ছি হাসি দিয়ে হ্যাঁ
বিদায় নিচ্ছি বন্ধু ভালো থেকো ভালো থেকো ভালো থেকো আর পরস্পরকে প্রচন্ড পরিমাণে ভালোবেসো অপেক্ষায় আছি কিন্তু ভুলে যেও না অপেক্ষায় আছি ভুলে যেও না শীতার্থ মানুষগুলোর জন্য কাপড় নেওয়ার জন্য অপেক্ষায় বসে আছি ভুলে যেও না যে যার মতো করে ক্যাম্পেইন করো পাড়ায় মহল্লায় যেখানে সম্ভব ক্যাম্পেইন চালিয়ে যাও স্কুলে কলেজে সব জায়গাতে টাকার কালেকশন না শুধুই শীতার্থ কাপড়ের শীতার্থ মানুষগুলোর জন্য গরম কাপড়ের কালেকশন সবগুলো নিয়ে চলে আসা অপেক্ষায় বসে আছি নাভানা টাওয়ারের পুণ্ডতলায় 45 নাভানা টাওয়ার পুণ্ডতলা গুলশান এক ঢাকা অপেক্ষায় বসে আছি বন্ধু যখন সম্ভব যেভাবে সম্ভব কালেকশন করে চলে আসো শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই ভালোবাসার হয়ে এই গরম কাপড়গুলো তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই তোমাদেরকে সাথে নিয়ে আবার দেখা হবে আবার কথা হবে সে প্রত্যাশায় সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো
চলে যাওয়ার সময় হয়েছে ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:34 আমাদের চলে যাওয়ার সময় হয়েছে এফএম গুরু তো চলেই গেলেন এবার আমি চলে যাব গুরু যেতে যেতে যে কথাটি বললেন আসলে দুস্থ মানুষের জন্য আমরা কিছু করব আমরা শীতার্থ কাপড় শীতার্থ বস্ত্র অবশ্যই কালেক্ট করব এবং বলেই দিলেন উনি খুব ভালো মতো মেনশন করে দিলেন যে কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না আমরা অবশ্যই শুধু বস্ত্র নিব তো সেই ক্ষেত্রে বন্ধু আপনি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 টাওয়ার 15 গুলশান 1 ঢাকা 1212 এবং বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন এই নম্বরে 01841904928 আমি আবারও বলছি 01841904928 এই নম্বরটিতে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসের অ্যাড্রেসটি আরও একবার বলছি 45 নাভানা টাওয়ার 15 গুলশান 1 নাভানা টাওয়ারের 15 হচ্ছে ঢাকা এফএম এর অফিস এবং বন্ধু আপনি যদি ফেসবুকে ব্রাউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের যে পোস্ট দেওয়া আছে সেখানটিতেও এই আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়া আছে তো আপনি ইজিলি ওখান থেকে নাম্বারটি নিয়ে আপনি আপনার যে সমস্ত কালেকশন আছে আমাদের অফিসে এসে পৌঁছে দিতে পারেন ওকে তো চলে যাওয়ার সময় হয়েছে এখন চলে যাচ্ছি আর যেতে যেতে বন্ধু যেটা বলতে চাই সেটা হচ্ছে আজ তো 16 ডিসেম্বর ছিল মহান বিজয় দিবস এবং খুব ভালো লেগেছে যে এই দিনটাতে আমরা এফএম দস্তি করতে পেরেছি আসলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের সব থেকে বড় অর্জন বড় অহংকার আর বন্ধু চলুন আমরা সবাই মিলে বেঁচে উঠি সবাই মিলে গেয়ে উঠি বিজয়ের গান সবাই মিলে মেতে উঠি বিজয় উৎসবে
জীবনের জয়োল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে আছে নেই আমাদের মহান নেতা
দেখা হাসির মাঝে আজ জাগে ব্যথা আন্দার ঘরে ঘরে বিজয় নিশান উঠছেও This track was downloaded from FusionBD.com.